Boot FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফোর্টি এইট পয়েন্ট ও এফএম। আমি রাস্তার আছি সাথে এবং আজকে আনফরচুনেটলি মাসুম ভাই আমাদের সাথে নাই এবং আমার মনে হয় যে উনি এখন এই মুহূর্তে সিলেটে আছেন কোনো একটা কাজে। তো যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে আমি দেখতে পাচ্ছি যে সারাদিন বেশ মেঘলা মেঘলা ছিল এবং হঠাৎ করেই দুপুরের পর থেকে দেখলাম, মানে দুপুর সময় থেকে দেখলাম যে বৃষ্টি পড়তে শুরু করেছে। এবং যখন বৃষ্টিটা পড়ছিল তখন বারবার বৃষ্টি দেখছিলাম, ঢাকার কথা বলছি, বৃষ্টি দেখছিলাম আর মনে হচ্ছিল যে আজকে বেশ জমজমাট হতে পারে এই ঘটনাগুলো শোনার যে পরিবেশ সেটা। এবং একটা চমৎকার পরিবেশ, এবং এখন যদি ঘটনা কিছু ভালো ঘটনা আমরা পাই এবং কিছু ভালো ঘটনা যদি আমরা শুনতে পারি তাহলে তার কোনো কথাই নেই। এবং আমাদের স্টুডিওতে অলরেডি কিন্তু আমাদের আজকের যারা আছেন, মানে যারা গেস্ট হিসেবে আছেন, কিছু না আমাদের ছবি আমরা পাবলিশ করব, সেই তারা সবাই এখানে উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা তাদের ঘটনা শোনাবেন। সো আপনারা আশা করছি সবাই রেডি ঘটনা শোনার জন্য। আমি শুরুতে একটু নিয়মগুলো জানিয়ে দিই কি করতে হবে আপনাদেরকে। আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে যদি এস এম এস করতে চান তাহলে এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, এফ ও আর টি ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি ঘটনা না পাঠান তাহলে আমাদের আসলে সামনে এগুলোই বন্ধ হয়ে যাবে। সো আমরা ভালো ভালো ঘটনা চাই। এবং ভালো ঘটনা আপনি কিভাবে জাজ করবেন, খুব সহজ। আপনি আপনার ঘটনাটা আপনার কাছের মানুষদের শোনাতে পারেন, তারা যদি শিহরিত হয় বা আপনার ঘটনা যদি আপনার নিজের কাছে প্রচন্ড ভয়ঙ্কর মনে হয়, আপনার ভূত এফএম যারা শুনছেন তাদের কাছে যে মানে যে সে ঘটনা ভালো লাগার কোনো কারণ নেই। সুতরাং আপনি যদি লিসেনার হয়ে থাকেন ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন কোনটা ভালো ঘটনা কোনটা খারাপ ঘটনা। ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সরাসরি আপনাদের ঘটনা রেকর্ড করে পাঠান, অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা এই মুহূর্তে ফেসবুকে আমাদের ভিজিট করতে চান চলে যান www.facebook.com/www.facebook.com/bhutfm.rasal। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের যে সমস্ত গেস্টরা রয়েছেন তাদের ছবি পাবলিশ করব। সো স্টে টিউনড। এবং আশা করছি যে আমরা যেটা করবো সেটা তাতে দারুণ বেশ কিছু ঘটনা রয়েছে। তো আমরা প্রথমেই আমাদের প্রথম অতিথির কাছে যাই। এবং প্রথম অতিথি, আমি এরকম অতিথি বেশ চাই যে তিন বছর আগে একবার এসেছিলেন এবং আজকে তিন বছর পরে তিনি সেকেন্ড টাইম আবারও এসেছেন ভূত এফএমে। তো যারা পুরো যারা অতিথি আমাদের আছেন, যারা এর আগে এসেছেন এবং আবারও আসতে চান তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনার ঘটনা পাঠান। আর যারা ঘটনা পাঠিয়ে ব্যর্থ হয়েছেন তাদেরকে আমি বলি যে সবচাইতে বেশি কাছের মানুষ আমার, বিকজ আপনাদের ঘটনা পা মানে যেটা আমরা নিতে পারি না, আমাদের মনে হয় যে ঘটনা যে কয়েকটা ঘটনা নিতে পারি তার চাইতে বেশি বাদ যায়। তো যাদের নিতে পারে না তারাও কিন্তু থেমে নেই, তারা রেগুলার ঘটনা পাঠান এবং একটা ঘটনা সিলেক্টেড না হলেও আরো একটা ঘটনা পাঠান। সো দিস ইজ গ্রেট, ইউ নো। অ্যান্ড আমি মনে করি যে আমাদের ফিউচার আপনারা এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম লিসনার্স, আমি পিন্টু, এসেছি ঢাকা পুরনা পল্টন থেকে। ওকে, আমার ঘটনায় চলে এসেছি। এটা আমার নতুন বাসা কেন্দ্রিক একটি ঘটনা। আমি পুরনা পল্টনে একটি বাসা ভাড়া নিয়েছি যেটা হলো আপনার মর্গেজ টাইপের নেওয়া হয়েছে।
জি,
তো বাসাটা একটু চিপ, যে কারণে আমাদের মর্গেজ বাসাটা নেওয়া হয়। তো শুরুতে আমার যে ঘটনা হলো, সে আমার আব্বা যে ব্রেইন স্ট্রোক করে, এরপর থেকে ঘটনা হয় আর কি। আমাদের তিনটা রুম আছে, একটা ডাইনিং স্পেস আমার ছোট ভাই ইউজ করে, আর আরেকটা রুম আব্বা আমা শেয়ার করে, আর একটা রুম আমি আমার ওয়াইফ শেয়ার করতেছি। তো আব্বা ব্রেন স্ট্রোকের পরে আমরা ওনারে আর কি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা ওনাকে আর কি সিআরপি তে ট্রান্সফার করি, ওখানে আর কি জিপম্যানের জন্য পাঠানো হয়। আমার ছোট ভাই সহকারে আম্মা ওইখানে থাকে আর কি। তো যে কারণে বাসাটা আর কি খালি হয়ে যায়, আমার ওয়াইফ একা থাকবে, যে কারণে আমি ভাবলাম যে একা বাসায় থাকবে তো ওরে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিই।
আচ্ছা,
এরপর থেকে আমি আমার বাসায় আমি থাকা শুরু করি আমার এক ফ্রেন্ডের সাথে, ওর নাম মাতিক, আমার সাথে সবসময় থাকা শুরু করে। তো প্রথম থেকে যেটা হয়, আমি যখনই রাতে, আমি অনেক সময় আর কি রাত জাগি আর কি, মোবাইল ইউজ করি, আর ইউরোপিয়ান ফুটবল আমি খুব ফলো করি, যে কারণে আমার খেলা দেখতে হয়। তো রাত জাগার ফলে দেখা যায় যে একদিন প্রথম দিন থেকে আর কি শুরু হয়েছে, যেটা হলো যে কোনো একটা মহিলা, আমি বুঝতে পারি না যে মহিলাটা, আমি বুঝতে পারতেছি না, ফার্স্ট আমার সামনে থেকে মুভ করে আমার রুমে বা অন্যান্য রুমে মুভ করতে থাকে। তো ওই দিন যিনি আমার ফ্রেন্ড ছিল সাথে, ও ছিল আমার আব্বা আমার রুমে, আমি ছিলাম আমার রুমে। তো আমার রুমে দেখলাম যে এরকম একটা মহিলা আমার সামনে থেকে মুভ করতেছে খুব ফাস্ট, আমি চেহারাটা বুঝতে পারি না। ঠিক ওই পাশের রুমও আমার ফ্রেন্ড, ও এটা বুঝতেছে। তো এইভাবে কয়েক সপ্তাহ আমরা একসাথে থাকি, তো এরকম রেগুলার চলতেছে। রাতের ঠিক আড়াইটা তিনটার দিকে এটা শুরু হয়। তো এক মাস পরে আমার এক ভাইরা ভাই, উনি মুন্সিগঞ্জ থাকে, ওনার নাম মিঠু ভাই, উনি আমাদের এখানে আসে বেড়াতে। তো আমার আমার সাথে আর কি বাসায় থাকে উনি। তো প্রথম দিন থেকে ওনার সাথেও সমস্যা শুরু হয়। উনি ডাইনিং স্পেসে, মানে একদিন প্রথম দিন আর কি শুয়েছে, তো আমি আমার রুমে আসি। তো মিঠু ভাই যেটা দেখলো যে ওনার উনি দেখতেছে, আমি যেরকম দেখতেছি, একটা ফার্স্ট একটা মেয়ে দৌড়াদৌড়ি করেছে ওনার সামনে, আর এই রুমে হইতেছে আমার সাথে, একবার আমার রুমে যায় একবার ওনার রুমে যাচ্ছে। তো আমি ওই রুমে গেলাম, যাওয়ার পরে ডাইনিং স্পেসে যাওয়ার পরে বলতেছি যে মিঠু ভাই আপনি কিছু বুঝতেছেন? উনি আমাকে বললো যে হ্যাঁ ভাই বুঝতেছি, আমার কাছে তো ভালো লাগছে না, আসলে এখানে একটু সমস্যা আছে। তো কি সমস্যা? উনি বললো যে এরকম আমি খুব দেখতেছি যে একটা মেয়ে আমার ফ্যামিলি থেকে মানে ফার্স্ট চলে যাচ্ছে। তো আমি দেখলাম যে ওনার সাথে আমার মিলে গেছে, তো আমরা এরকম দুই তিন দিন থাকা ধরি। তো পরের সপ্তাহে উনি চলে যায়। তো নেক্সট উইকে যখন উনি আসে, আমার ফ্রেন্ডও আমার সাথে ছিল, আতিক মিঠু ভাই, আমরা তিনজন তিন রুমে আর কি রাতের বেলা। তো রাতে এরকম ঠিক এরকম আবার দেখতেছি আমরা।
আচ্ছা,
দেখার পরে থার্ড ডে যেদিন মিঠু ভাই আমাদের সাথে ছিল, ওই দিন আমার ফ্রেন্ড ছিল না। তো আমি কি বললাম যে আমি আমার রুমে না শুয়ে আমি আব্বা আমার রুমে শুয়েছি, আর মিঠু ভাই ডাইনিং স্পেসটা শুয়েছে। ডাইনিং স্পেসে শোয়ার পরে দেখা গেছে যে উনি অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাই বসি, আমার দরজা লাগা নক করে শুয়েছি আমি আমার আব্বা আমার রুমে। তো মিঠু ভাই ভাবলো যে ওনার সাথে কেউ, ঠিক তিনটার দিকে হবে এরকম, যে কেউ ওনার সাথে কোনো একটা মেয়ে শুয়েছে। তো উনি যখন মানে এক সাইড শুয়েছে, তো যখন উনি মুভ করছে দেখে যে ওনার পাশে একজন মেয়ে আছে। তো প্রথমবার উনি তো অন্ধকার লাগিয়েছে, বুঝতে পারেনি। নেক্সট বার যখন আবার মুভ করে দেখে যে মেয়েটা নাই, খুব ফাস্ট আমার রুমের দিকে চলে গেল। তো উনি আবার আমার নক করছে, আমি দরজা খোলার পরে বলতেছি যে ভাই কি সমস্যা? তো বলতেছি এরকম তো মনে হইল ভাই যে আমার সাথে আমি কোনো মেয়ে জড়াই ধরছিলাম। তো এটা আমরা আর কি কারো কাছে শেয়ার করিনি। উনি যাওয়ার পরে আমার বলছিল যে সকালবেলা যে আপনার এই বাসার সমস্যা আছে। তো এরপরে আর উনি আমার সাথে থাকেন কখনো বাসার রাতে,
মানে ওইটা কি ভয় থাকেননি?
হ্যাঁ ভয় থাকেনি, আসলে হইতে পারে যে ভয় থাকেনি। উনি বলছে যে এখানে সমস্যা আছে। তো আমিও প্রথম থেকে এই জিনিসটা ওয়াচ করার পর থেকে আমি ভয় পাই, সত্যি কথা যে আমি ভয় পাই। আর যখনই আমি বাসায় থাকি, একা থাকি, তখন অবশ্যই রাত্রে থাকলেও আমি অলওয়েজ আমি লাইট অন থাকে আমার রুমে, আমি রাত্রে বন্ধ করি না লাইট, অলওয়েজ অন। তো সেকেন্ড যে ঘটনাটা হইলো যে আমার এর ভিতরে আমার ওয়াইফ আবার বাবার বাড়ি থেকে আসে, তো ওর রুমে ও শুয়ে আছে। শুয়ে থাকার পর আমি ওই দিন না বার্সার খেলাই ছিল, আমি আমার ছোট ভাই নিয়ে আমি ডাইনিং স্পেসে দেখতেছি খেলা। এক পর্যায়ে আমার ওয়াইফ খুব চিৎকার, সে সবসময় আমার আপনি করে বলে, কিন্তু ওই দিন আমার খুব নাম ধরে ডাক দিছে, আই বিন্টু বলে ডাক দিছে অনেক জোরে। তো আমি দৌড়া গেছি, যাওয়ার পরে তখন সে আমার বললো যে আমি একজনকে দেখলাম যে আমার পাশে সামনে সামনে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় আছে, খুব কালো কুচকুচে একটা অবয়ব মানুষের মতো, কিন্তু বোঝা যায় নাই যে কি আসলে। তো আমি আবার লাইট অন করে বললাম কিন্তু কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, তাহলে একসাথেই থাকি, আমরা খেলা শেষ করলাম একসাথে থাকলাম। তারপরে একদিনের ঘটনা যেটা, আমি শুয়ে আছি, তো মনে হলো যে আমার বারান্দা থেকে হাঁটতে হাঁটতে একটা কালো কুচকুচে একটা অবয়ব, এটা আমি বুঝতে পারিনি যে এটা মেয়ে কিনা, কিন্তু আমি দেখতেছি যে আমাদের আগে আসতেছে। অলরেডি তখন রাতে তিনটা সাড়ে তিনটা বাজে, আমার ওয়াইফ অলরেডি ঘুমে আর আমি তখন জাগনা ছিলাম, কিন্তু আমি বলতে পারতেছিলাম না যে আমি কিছু দেখতেছি, মানে অলরেডি আমার ওই শক্তিগুলো নাই আমার শরীরে যে আমি বলবো, আমি এত ভয় পেয়েছি যে আমি বলতে পারতেছি না। ও আমার সাথে আমার হাত লাগাও ছিল যে কোনো বোবাই ধরবে এরকম কিছু না, ওই অবয়বটা আমার প্রথমে ওর হাতটা চাপ দিয়ে আমার নাকের উপরে ধরছে, ধরার পরে নাকের উপরে ধরে অবয়বটা নাকের উপরে চাপ দিয়ে ধরে, তারপর আমার মুখের উপরে ঘাড়ের উপরে মানে বুকটার উপরে বসার চেষ্টা করে, বুকটার উপরে বসছো। তো আমি অনেক চেষ্টা করছি আমার নিজের সারানোর জন্য, কিন্তু আমি এক পর্যায়ে যে এক দেড় মিনিট পরে আমার ওয়াইফ তখন আমার ধরছে, আমি ওরে বললাম যে আমি চিৎকার দিয়ে উঠছি, তখন আর ওই জিনিসটা আমি আর দেখিনি। তো পরবর্তীতে যখন আমি বললাম যে এরকম এরকম আমি দেখছি যে একটা কালো কুচকুচে আমার ভর দিয়ে আমার মুখের উপরে বসছে, আমার মুখের উপরে বসছে, তো ও এটা বললো যে আমি এই জিনিসটাই আমি দেখছিলাম, ও এই জিনিসটা দেখছে, কালো অবয়বটা দেখছিল যে ওর সামনে দাঁড়ায় আছে।
জি তারপর
তারপরের ঘটনা যেগুলো দেখা যাচ্ছে জুলাই মাসের দিকে আমার আব্বা আমার আমি চলে আসছি সিআপি থেকে, ওখানে ট্রিটমেন্ট আমার কাছে পছন্দ হয়নি, যে কারণে আমার বাসায় নিয়ে আসছি আমার আব্বা আমাকে ছোট ভাইকে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে তো আমরা ওইরকম রেগুলার থাকা শুরু করি এবং নতুন বাসাটায়। তো এবার শুরু হয় মার সাথে প্রবলেমটা। মার সাথে কি প্রবলেম হইতেছে, মা দেখা যাচ্ছে যে সন্ধ্যার দিকে একটু আগ দিকে যদি রেস্ট করতেছে যদি ঘুমায় থাকে আমার ডাক দিতেছে একজন মহিলা, আর আম্মা যেটা দেখছে যে মহিলাটা ওনার খুব স্পষ্ট দেখছে যে এই মহিলাটা ওনার দিকে থাকায় খুব বিদঘুটে একটা হাসি, মানে একটা ভৌতিক হাসি, দেখলেই অনেকে ভয় পাবো যে এই হাসিটা দিয়ে ওনার ডাক দিতেছে, এই ঘুট মানে যখনই রেস্ট করে যে এই উঠ বলে আর কি ডাক দেয়। তো এই ভিতরে যে ঘটনা হয় যে দুই মাস আগে আমার আম্মা আব্বা একটু আছে, তো রুমটা দেখা যায় অনেক সময় গরম হইলে মা দেখা যায় ফ্লোরিং করে, ঠান্ডার জন্য একটু ফ্লোরিং করে, কিন্তু যে জায়গাটা ফ্লোরিং করে ওই জায়গাটা বারান্দায় যাওয়া আসা করা যায়। তো আমার মনে হলো যে ওই অবয়বটা সম্ভবত এই লাইনটা ইউজ করে যে বারান্দায় যাওয়া আসার পথে বাধা পড়লে এই জন্য ডিস্টার্বটা করে, আমার কাছে মনে হয়েছে বা আসলে এটা কোনো ভিত্তিরা যা, কিন্তু আমার কাছে মনে হলো আম্মা যখন শুয়েছে তো শোয়ার পরে আম্মাকে অনেকভাবে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করার পরে এক পর্যায়ে আমার পায়ের নিচে একটা মানে চেয়ার কাঠের চেয়ার ছিল, তো কাঠের চেয়ারটা মনে হয় না যে মানুষ ছাড়া কেউ তোলা অসম্ভব একটা ব্যাপার, ওই চেয়ারটা তুলে ওনার পায়ের উপরে ফেলে দিছে। আর আমি আমার রুম থেকে শুনতেছি যে ওইটা খুব বিদঘুটে একটা সাউন্ড করে, আমাকে একজন মানুষ যখন রাগ হয় নাকে মুখে যেমন একটা সাউন্ড করে, সে সাউন্ড করলেই আমার উপরে মানে এরকম একটা সাউন্ড আমি পাচ্ছি। তো আমি একটা জিনিস মিসিং করেছি, প্রথমবার যেটা আমি যখন এটা বুঝতে পারলাম যে এরকম কিছু যে আমার ভাইয়ের রুম যেটা আর কি মানে যে রুমে ও থাকে সেই রুমে জানলাটা একটা ভাঙা আছে, একটা জানলা ভাঙা আছে, একটা কাঁচ ভাঙা আছে, ওইখানে আমি বসা আছি। তো প্রথম যেদিন আমি যেটা ফিল করছি সেটা মানে অনেক মানে রাগান্বিত একটা কণ্ঠে যে সে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে যাচ্ছে আমার পিছন দিক থেকে, আমি জানলার পাশাপাশি বসছিলাম মোবাইল ইউজ করতেছি, তো একটা গরম বাতাস আমার ঘাড়ে লাগে, ঘাড়ে লাগার এক পর্যায়ে ওই সাউন্ডটা হয়, আমি মানে ভয় পেয়েছি আমার শরীরে বসন্ত সঙ্গে ঘাড়ে গেছে। তো দৌড়ে আমি ডান দিকে আব্বা আমার রুমে চলে যাই, তখন আমার ফ্রেন্ড আতিক ছিল, ও বলে যে ভাই আপনি এক কাজ করেন, যেহেতু ভয় পেয়েছেন আমার অনেকদিন ধরে, আপনি এই কাজটা করেন যে করণশিপ নিয়ে আসছে ওই যে পাশের রুম থেকে যে এটা আপনি এই রুমে রাখেন যেহেতু এই রুমে সমস্যাটা হইতেছে, আর এই রুমের ভাঙা কাজটা দিয়ে ওই মহিলাটাকে ওই অতটুকু ফাঁকা জায়গা দিয়ে আমার আম্মা দেখছে মহিলাটা ভ্যানিশ হয়ে যেতে ওইখান থেকে বের হয়ে গেছে বাইরে। আর হ্যাঁ আতিক যে কারণে আমার বাসায় থাকে না সেটার কারণ আমি গত কয়েকদিন আগে ফাইন্ড আউট করছি, ও আমাকে বলে যে ভাই আমি যেটা দেখছিলাম আপনার বাসায় এই জন্য আমি আপনার বাসায় আর যাই না, ওর রিকোয়েস্ট করলো আমার সাথে থাকতে চায় না। তো ও দেখছে যে আমার ভাইয়ের জানলাটা থেকে একটা শাখা সিঁদুর পরে একটা হিন্দু মহিলা টাইপের, যেহেতু শাখা সিঁদুর পরে অবশ্যই সে হিন্দু টাইপেরই হবে, একটা মহিলা ওই শূন্য পাশে সে হাইটা চলে যেতেছে মানে ক্রস করে গেল, তিনটা জানালা ক্রস পরপর ক্রস করে গেল, এমন এমনকি তার দিকে সেই সেমভাবে আমার আম্মার দিকে যেভাবে হাসি দিয়ে তাকাইছে সে ওইভাবেই সে ভয়ানকভাবে হাসি দিয়ে আতিকের দিকে তাকাইছিল। তো আতিক এরপর থেকে থাকে নাই, লাস্ট তিন দিন আগে ওর আমি রিকোয়েস্ট করছি, আমার ওয়াইফ ছিল না যে আমি একা ভয় পাইতেছি তুই এক কাজ কর আমার সাথে থাক, সে থাকে নাই। তো আমি আমার রুমে আমার মতো আমি থাকা শুরু করতেছি। তো এখন এখন পর্যন্ত এই বাসাটায় মূল সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো হলো যে আপনার বিভিন্ন ধরনের নূপুর সাউন্ড পাচ্ছি, প্লাস আমরা বিভিন্ন ধরনের হাড়িপাতিলগুলো নাড়াড়ি শব্দ পাচ্ছি, তারপর আপনার শব্দগুলো হচ্ছে আপনার তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে, সাড়ে তিনটার ভিতরে শব্দগুলো হয়, আর প্রত্যেক দিনই কোনো না কোনো নতুনভাবে কাউরে ভয় দেখানোর চেষ্টা করছে। আমার বাসায় যারা থাকছে আজ পর্যন্ত সবাই এটা এক্সপিরিয়েন্স করছে। আমার আব্বার ব্যাপারটা হলো যে উনি খুব সিনসিয়ার লোক, যে উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ার, তো ওনার কোনো কিছু ভুল হওয়ার কথা না, ওনাকে আমি চেষ্টা করছি অনেক কিছু ভাবে জিজ্ঞেস করার যে আব্বা আপনি কিছু দেখছেন কিনা, যে হয়তো এটার কারণও হইতে পারে। তো এই বাসার একটা কাহিনী আমি যেটা জানতে পারছি যে আমাদের আগের ভাড়াটা যে ছিল উনিও মর্গেজ টাইপের নিছে, একটু কমে ভাড়াটা বাসা ভাড়া নিছে, তো ওনার আব্বাও প্রথম মাসে ঢুকার পরে ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করার পরপরই কিছুদিন পরে মারা যায়।
এই ব্রেন স্ট্রোক ওনার বাবাও করে,
ওনার আব্বাও করছেন,
তখন নিশ্চয়ই আপনার ফার্স্ট টাইম রিয়ালাইজ করতে পারলেন যে এটা আসলে
এটা জানার পরে
মানে নরমাল কিছু না, মানে আপনার বাবার যেটা যে ব্যাপারটা ঘটেছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে তার জীবনেও ঘটলো।
তো ভাইয়া সবচেয়ে মানে সন্দেহজনক ব্যাপার যেটা বাড়িয়ালি যার সাথে কন্ট্যাক্টটা হয়েছে আমাদের, উনি কিন্তু কিছুদিন পরেই বাসাটা লিভ করছে, কি কারণে কিছু বলে নাই, কোনো ভাড়াটিয়া বলে যায় না এখন পর্যন্ত, তো ওনাকে মাধ্যমে জানি নাই, কিন্তু এটা আমি আরেকজনের কাছ থেকে জানতে পারছি যে সম্ভবত আমার রুমে বা আমার আব্বার রুমে যে কোনো একজন মানে মেয়ে ফাঁসি নিয়েছে এর আগে, এটা হইতে পারে। তো আব্বাকে জিজ্ঞেস করার পরে আব্বা তো স্পিচ চলে গেছে ব্রেন স্ট্রোকের পরে, তো আমি নিউরোসায়েন্সেও দেখাইছি অনেক ডাক্তারই বলছে এত বড় ব্রেন স্ট্রোকের পরে মানে বাঁচার সম্ভাবনা থাকে না, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় বা বিছানায় পড়া যায়, কিন্তু আমার আব্বা আল্লাহ চাইছেন ভালো আছেন, যে বিছানা পড়ে যায়নি ফ্রিজটা ভালো মানে চলে গেছে, তো এই জন্য আর কি আমি মানে খুশি যে উনি বিছানায় পড়া জানায়। কিন্তু আমার মনে হয়েছে যে উনি কিছু দেখছেন ওই দিন ওই সময়টা, দেখার পরে হয়তো উনি ভয় পাইছেন। আর ওনার কোনো ব্যাপারে কোনো ভুল না, আমি ছোটবেলা থেকে উনি কখনো দেখি নাই যে কোনো কিছুতে ভুল করছেন অফিস যাওয়ার সময়। উনি খুব ভোরবেলায় উঠছেন, ইনস্ট্রাক্টর মানে পরপরই উনি ভোরবেলা উঠছেন, তো অফিসে চলে যখন যায় ওনার মানিব্যাগ ভুলোয়ার চান্স নেই। আর ওনার মানিব্যাগ আমরা কখনো ধরি নাই বা উনি মানিব্যাগ ফেলায় যাবেন না কখনো।
না ঠিক আছে, আমি সেটা বুঝতে পেরেছি, বাট আপনাদের ওই বাসাটায় প্রবলেম আছে এটাই বলছেন। আপনার ওয়াইফ আছেন তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, এবং জাস্ট এটা ঘুরিয়ে দিলে হবে, আমি জাস্ট একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনি সেম বাসাটাতে আছেন, তো আমি জানতে চাই যে এই বাসাটায় আপনি কি কি আসতে আগে আপনার নামটা জানি আমরা সবাই।
আমি তুলি পুরনো পল্টন থেকে আসছি।
জি, আপনার নামটা তো শুনলাম আমরা, এখন জিজ্ঞেস করছি যে একই বাসায় আপনিও আছেন, তো এই বাসাটায় বেসিক্যালি আপনার কি কোনো ধরনের কোনো প্রবলেম হয় কখনো বা হয়েছে কখনো আপনার কোনো প্রবলেম?
জি ভাইয়া, আমার যখন আমার শ্বশুর স্ট্রোক করে উনি সাভারে চলে যায়, সেক্ষেত্রে বাসায় প্রথম প্রথম কিছুদিন আমি একাই ছিলাম, যার কারণে প্রথম থেকে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যে মনে হতো যে ঘরের মধ্যে কেউ এই রুম থেকে ওই রুমে হেঁটে চলে যাচ্ছে, তো যার কারণে আমার মনে হতো যে আমার এটা ভুল হতে পারে, আমার মনের ভুল, যার কারণে আমি প্রথম কিছুদিন এটা দেখার পরেও নিজে নিজে মানে বুঝিয়েছি যে এটা ভুল দেখেছি। যখন রেগুলার এটা হতে মানে হচ্ছে তখন আমার মনে হলো যে না, এটা আসলে আমার মনের ভুল না, কারণ যদি মনের ভুল হয় এটা প্রতিদিনই হবে না। দুপুরে যখন আমি শুয়ে থাকি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই রুম থেকে জানালা দিয়ে কিছু একটা ভেসে দৌড়ে রাউন্ড মানে চলে গেল দ্রুত। ঠিক সেভাবে রাতে যখন আমরা শুয়ে থাকি, আমার হাজবেন্ড আসার পর রাতে যখন শুই দরজাটা নক করে শুই, সেক্ষেত্রে রাত্রে মনে হয় যে
লক করে
শুই, যার কারণে সেক্ষেত্রে মনে হচ্ছে যে রাত্রেবেলায় কেউ একবার কি দুইবার জাস্ট নক দিয়ে যদি নক করে যেরকম একটা সাউন্ড
আসে,
হ্যাঁ নোক দিয়ে যদি দরজার সাউন্ড করে সেক্ষেত্রে সেরকম একটা সাউন্ড আমরা দুজনেই শুনতে পাই। আমাদের রুমের দরজাটা
ভেতরে
নক করে, যার কারণে আমরা দরজাটা আমরা বুঝতে পারি যে আসলে সেরকম কিছু, যার কারণে আমরা কখনোই দরজা খুলি না। রাতে এরকম ফার্স্ট যেদিন আমরা সাউন্ডটা পাই, আমরা দুজন শুয়ে আছি ঘুমের মধ্যে, দুজনেই ঘুমাচ্ছি, হঠাৎ করে মাথার কাছে কেউ একজন জোরে নিঃশ্বাস নিচ্ছে, মানে খুব রাগান্বিত ভাবে নিঃশ্বাস নিয়ে দুজনে ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি ওকে বলতেছি, আমাকে বলতে কোনো শব্দ পাইছো? আমি বলি হ্যাঁ পাইছি। আমি বলি থাক, চুপ থাকেন, কিছু করার দরকার নেই বা কিছু বলার দরকার নেই, কারণ এখানে আমাদের কিছুই করার নেই, আমরা দুজনেই বাসায় আছি, ভয় পাচ্ছি ঠিকই। সেক্ষেত্রে আমি বলতে ও আমার বলতেছে আচ্ছা ঠিক আছে লাইট জ্বালিয়ে শুই আমরা, তো আমরা দুজনেই লাইট জ্বালিয়ে শুই। এরকম প্রতিদিনই হচ্ছে, দুপুর টাইমটাতে যখন আমি বাসায় একা থাকতাম শুয়ে থাকি, এখনো হয় সেটা, যখন শুয়ে থাকি দুইটা কি তিনটার দিকে দুপুর বেলায় এক কি দুই সেকেন্ড সময় মনে হবে যে খুব একটা পাওয়ারফুল একটা আতর অথবা ফুলের কোন ঘ্রাণ জাস্ট এক কি দুই সেকেন্ড থাকবে ওই রুমটাতেই, ওই জায়গাটাতে বারান্দা দিয়ে আমার সাহেব বাসা।
সেটা কি প্রতিদিন একই সময়?
প্রতিদিনই একই সময় হচ্ছে, কিছুদিন যাবত এখন কম হচ্ছে, বাট এতদিন রেগুলার যখন বাসায় কেউ ছিল না রেগুলার প্রতিদিনই একই টাইমে একই মানে যে গন্ধটা সেটা আসতো, এখন সেটা হচ্ছে না। তো একদিন রাতে আমার হাজবেন্ড ও রাতে প্রায় খেলা দেখে সে বলেছে, তো আমার দেবর আর ও সামনের রুমে খেলা দেখছে ড্রয়িং রুমে বসে, আমি আমার রুমে একাই শুয়ে আছি লাইট নিভিয়ে শুয়েছি, একা থাকা সত্ত্বেও আমি লাইট নিভাইছি, কারণ লাইট না নিভাইলে আমার ঘুম আসে না। তো অন্ধকারের মধ্যে হঠাৎ করে আমার চোখ খুললো, মানে কেন আমার ঘুম আমি বুঝলাম না, আমি স্বপ্নে কিছু দেখিনি, এমনি ঘুম ভাঙার পরে আমি তাকাই আমার মাথা মানে সামনে দেখি যে কিছু একটা খুব কালো অবয়ব কিছু একটা তাকিয়ে আছে, যেটা কিনা আমার দিকে খুব রাগান্বিত ভাবে বড় বড় চোখে দাঁত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেটা দেখে আমি মানে খুব ভয় পেয়ে যাই, যেটা আমি দেখেছি আমি যদি মানে হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, খুব ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকিয়ে আছে হাসি দিয়ে। তো আমি আমার হাজবেন্ড কে কখনো নাম ধরে ডাকিনি সেদিন, ভয়ে আমি খুব জোরে নাম ধরে
ডাকছি,
যেটা কিনা শোনা ওনার কথাও না, মানে এত জোরে আমি ডাকছি উনি শুনেছে, কারণ খেলা দেখতেছে সাউন্ড অনেক দেওয়া, টিভির সাউন্ড অনেক জোরে দেওয়া ছিল, এই রুম থেকে সামনের রুমে এত জোরে চিল্লিয়েছে উনি দৌড়ে আসছে, দৌড়ে এসে পরে আমার কি হয়েছে কি। তো আমি তখন ওকে রাত্রে কিছু বলিনি, পরে সকালে আমি ওর সাথে শেয়ার করি এটা। সেদিনই আমি ফার্স্ট লাইভ কিছু একটা দেখেছি, বাট এমনিতে প্রতিদিনই আমি দেখতেছি এই রুম থেকে এই রুমে কিছু একটা দৌড়ে চলে যাচ্ছে।
আচ্ছা, এই যে বাসাটা আছেন আপনারা, এই বাসাটায় সবচাইতে অনেক কিছু এক্সপিরিয়েন্স করছেন, কিন্তু সবচাইতে কোন জিনিসটা বেশি ভয় লাগে, যেটা আপনি টলারেট করতে পারেন না বা যেটা আপনি চান যে এখনই বন্ধ হয়ে যাক, এরকম কি আছে?
যেটা কারণ এই জিনিসটাই বেশি দেখি, যেটা কিনা চোখের সামনে থেকে চলে যাচ্ছে দৌড়ে দিয়ে কিছু একটা চলে যাচ্ছে।
এটা কেমন দেখেন? সেই দেখেন
কোন শেপ একটা মানে ছায়া যেরকম যদি আপনি যদি দেখেন যে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে আলোর অপোজিটে যে একটা ছায়া দাঁড়িয়ে থাকে অন্ধকার একটা ছায়া, ঠিক সেরকম একটা ছায়া লম্বা কিছু একটা এই রুম থেকে এই রুমে, আমাদের একটা জানা আছে ড্রয়িং রুমে, সে ভাঙা জানাটা কাঁচ ভাঙা বলেছে আমার হাজবেন্ড, তো সেই জানা দিয়ে কিছু একটা দৌড়ে চলে যাচ্ছে বেরোয় যাচ্ছে, এই জিনিসটা দেখা যায়, এটা খুব বেশিই দেখা যায়, এটা সবাই ফেস করে, আমার বাসায় যারা আমরা পাঁচজন মেম্বার আছি সে পাঁচজন দেখি।
ওকে, সো আপনারা সবাই প্রত্যেকে জিনিসটা দেখেন?
হ্যাঁ, মাঝে মধ্যে দেখি, প্রায় আপনার রাত্রেবেলায় প্রায় দেখি নূপুর পরে কেউ একজন হাঁটতেছে, নূপুরের শব্দ দেখা যায় না কি হাঁটতেছে, বাট নূপুরের শব্দটা পাওয়া যায়।
আমাদের সঙ্গেই থাকুন, এবং আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এস এম এস করছেন, নাদিম খান আমাদের এস এম এস করছেন ঢাকা থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদেরকে এস এম এস করছেন লাবলু টঙ্গী গাজীপুর থেকে, জিনাত আমাদের এস এম এস করছেন, জিনাত ফেরদৌস, এবং আমাদেরকে এস এম এস করছেন শাওন, এছাড়াও বুড়ি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আর অনেকে, আপনি যদি এস এম এস করতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি এফ ও আর টি, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। ওয়াসিক এস এম এস করেছেন অসম স্টোরি আমাদেরকে দেখতে পাচ্ছি, হিমেল এস এম এস করেছেন, হিমেল পান্ডে বরিশাল থেকে, তিনি লিখেছেন অসম ফিলিং মানে এই ওয়েদারের কারণে। এবার শুভ আমাদের এস এম এস করেছেন নাটোর থেকে, নাইম আমাদের এস এম এস করেছেন, এছাড়াও এস এম এস করেছেন ফরহাদ নদীম সিলেট থেকে, এছাড়াও জ্যাকলিন নাটোর থেকে আমাদের এস এম এস করেছেন, দোলা নারায়ণগঞ্জ থেকে এস এম এস করেছেন, কিরণ রাজশাহী থেকে এস এম এস করেছেন, শুভ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে ইমন এবং খাদিজা, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে এস এম এস করেছেন মেহেদি, হৃদয় খান, আফসান চিটাগং থেকে আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে, যেমন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের এস এম এস করছেন, আচ্ছা এস এইচ আবর, এছাড়াও আমাদের ফরহাদ এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তাসিন, এছাড়াও অনামিকা আমাদের এস এম এস করছেন ফরিদপুর থেকে, মুস্কান উত্তরা থেকে আমাদের এস এম এস করছেন, মুকিত এবং শিমু, কাইয়ুম, মিনহাজ সহ আরো অনেকে। কালকে গত সপ্তাহে আমরা ভূত এফএম করেছিলাম, তারপরে মাঝখানে সানডেতে হ্যালোইনের একটা স্পেশাল এপিসোড ছিল আমাদের, সেই এপিসোডটা আপনারা শুনেছেন কিনা আই ডোন্ট নো, বাট যারা শুনেছেন তারা নিশ্চয়ই একটু আমাদের জানাবেন যে কেমন লেগেছে সেই এপিসোডটা, সেদিন অনেকেই জানিয়েছিলেন, আজকে তারপরেই হচ্ছে, এবং একই উইকে মানে উইকের মাঝখানে আমরা একটা ভূত এফএম করেছি। তো আপনাদের বেশি বেশি ঘটনা পেলে আমরা আসলে এই ভূত এফএম বানাতেও পারবো, বাট বেশি বেশি ভালো ভালো ঘটনা লাগবে, সেটা একটা ব্যাপার। তো আমার কাছে এই মুহূর্তে আরও একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি আমি একটু শুনে ফেলতে চাই, আর এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের এইখানে রাজীব চন্দ্র দাস নামে একজন আমাদের এখানে পাঠিয়েছেন, তাকে আমি ইনভাইট করেছিলাম আমাদের স্টুডিওতে আসার জন্য, কারণ তার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, বাট তিনি আমাকে লিখেছেন যে না, তিনি তার বিজনেস নিয়ে অনেক বেশি বিজি থাকেন, সো তার পক্ষে এটা সম্ভব না। তো তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি 1995-এ, আচ্ছা তিনি যেখান থেকে ঘটনাটি পাঠিয়েছেন সেটা একটু আগে বলি, নাম হচ্ছে ওনার রাজীব চন্দ্র দাস, উনি একটা কোম্পানিতে, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, পাঠিয়েছেন কালীগঞ্জ গাজীপুর থেকে। 1995-এ একটা ঘটনা, তার ফ্রেন্ড রাহুল তার ঘটনা, এই ঘটনাটি ঘটেছে গোয়া ইন্ডিয়ার, তিনি যেভাবে লিখেছেন, এবং তিনি লিখেছেন প্লিজ এক্সকিউজ মি মাই ইংলিশ ইজ নট দ্যাট মাচ গুড, তারপরে তিনি পুরোটা ইংলিশে লিখেছেন, আমার মনে হয় যে বাংলায় লিখলে আরো বেশি ভালো। তো ইন 1995 তিনি বলছেন যে আমি একটা হোটেলে ছিলাম, এবং এই যে রাত্রেবেলা তিনি হোটেলে ছিলেন সেই রাতটা অনেক গরম রাত ছিল, এবং তিনি ভাবছিলেন যে যেহেতু সামার সিজন যাচ্ছে, সামারের কারণে আজকে অনেক এত বেশি গরম, বাট কিছুক্ষণ পরে তিনি হঠাৎ করে বুঝতে পারলেন যে তিনি গরমটা ধীরে ধীরে বাড়ছে, এবং তিনি সেই গরমটা থেকে একটু রেহাই পাওয়ার জন্য যেটা করলেন সেটা হচ্ছে হোটেলের জানালা এবং দরজা সব খুলে দিলেন, বাট স্টিল ইট ওয়াজ ভেরি হট। তো তিনি তখন যেটা করলেন সেটা হচ্ছে তিনি টয়লেটে গেলেন, এবং টয়লেটে গিয়ে তিনি টাওয়েল নিলেন, এবং টাওয়েলটার মধ্যে কিছু পানি লাগালেন, পানিতে ভিজিয়ে নিলেন টাওয়েলটা, অ্যান্ড যেটা তিনি করলেন সেটা হচ্ছে তার চারিদিকে, শরীরের চারিদিকে সেটাকে, সেটা দিয়ে মুড়ে দিলেন, এবং দুই মিনিটসের মধ্যে, উইদিন টু মিনিটস দ্যাট টাওয়েল বিকামস ড্রাই, এটা সবচাইতে মজার ঘটনা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টাওয়েলটা গরম হয়ে গেল এবং শুকিয়ে গেল। একটা মানুষের গায়ে মনে হয় এত তাপ থাকে না বা এত পরিমাণ হিট থাকে না যে দুই মিনিটের মধ্যে একটা টাওয়েল শুকিয়ে যেতে পারে, টাওয়েলটা তো অনেক মোটা হয়। দেন তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে ফ্যানটাকে অনেক বেশি বাড়িয়ে দিলেন এবং সাডেনলি তিনি দেখলেন যে এই ফ্যানটা হঠাৎ করে ঘোরা বন্ধ হয়ে গেল এবং টিউব লাইটটা হঠাৎ করে কালার চেঞ্জ করে ফেললো এবং এটা রেড কালারের হয়ে গেল। দেন তিনি যেটা করলেন তিনি বুঝতে পারলেন, তিনি চিৎকার করতে শুরু করলেন এবং হেল্প চাইলেন ভয় পেয়ে, এবং কেউ তার ভয়েস কোন একটা কারণে শুনতে পাচ্ছে না, বাট দরজা জানালা সবকিছু তো খোলা, সুতরাং তার ভয়েস না শোনার মতো কোনো কারণ নেই। তো তিনি যেটা করলেন তিনি তার রিসেপশনে কোন রকম ভাবে ম্যানেজ করলেন, নিজেকে নিয়ে রিসেপশনে পৌঁছালেন এবং সেখানে গিয়ে তিনি সবকিছু বললেন ম্যানেজারকে এবং তিনি বললেন যে এই ঘটেছে, প্লিজ আমাকে একটা কাজ করুন, সেটা হচ্ছে আমাকে রুমটা চেঞ্জ করে দিন, আমাকে অন্য একটা রুমে দিন, এই রুমের মধ্যে ঝামেলা আছে। এবং সেই সময় ম্যানেজার তাকে জানালেন যে দিস ইজ নট পসিবল রাইট নাও বিকজ এখন কোনো রুম অ্যাভেইলেবল নাই যেখানে আপনি থাকতে পারেন এবং আপনাকে এখানে থাকতে হবে। সো তিনি যেটা করলেন সেটা হচ্ছে স্টেট অল নাইট এট রিসেপশন, এবং যখন সকাল হলো তখন রুম বয় আসলো এবং তিনি তাকে সব ঘটনা খুলে বললেন এবং রুম বয়কে রিকোয়েস্ট করলেন, খুব জানার ইচ্ছা ছিল তার যেখানে কি ঘটেছিল। সো তিনি রুম বয়কে রিকোয়েস্ট করলেন যে এই হোটেলে কি ঘটেছিল, কেন আমার এরকম হলো, তুমি কিছু জানো কিনা। তখন রুম বয় তাকে জানালো যে ইয়েস, এই ঘরটার মধ্যে ঝামেলা আছে এবং এই ঘরটায় যে ঝামেলা আছে সেই ঝামেলাটা হচ্ছে এরকম যে বহুদিন আগে এইখানে একটি মেয়ের সাথে খুব অন্যায় কিছু করা হয়েছিল, রেপড হয়েছিল মেয়েটা, এবং তারপর থেকে তারপরে সেই মেয়েটি গায়ে আগুন ধরিয়ে দেয় এবং সে নিজেকে জ্বালিয়ে দেয় এবং সেইটার পর থেকে এই ঝামেলাগুলো শুরু হয়ে যায়। এবং এটাই হচ্ছে মেইন ঘটনা এবং এটাকে অনেক ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলেও কোনো লাভ হয়নি। হোটেলের যারা যে ম্যানেজমেন্ট রয়েছে তারা তারা এই ঘরটা যেটা করে সেটা হচ্ছে এই ঘরটায় তারা হচ্ছে মানে সবসময় মানে এমনিতেই মাঝে মাঝে খোলে এবং এই ঘরটাতে মানে এক্সট্রা মানি ইনকাম করার জন্য, বাট এটাই হচ্ছে মেইন প্রবলেম ছিল সেই হোটেলটার। তো আমরা কতগুলো ঘটনা শুনলাম যে আপনার রুমের মধ্যে যদি হঠাৎ করে একটা অস্বস্তি শুরু হয়ে যায়, ঠিক একই সময় যদি আপনি নক শোনেন এবং ঘুম ভেঙে জেগে ওঠেন, আপনি যদি অস্তিত্ব ফিল করতে পারেন যে কেউ আপনার রুমের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করছে, বা সেক্ষেত্রে সে তো বুঝলেন যে একটা বাসা ভাড়া নেওয়া খাওয়ার কারণে এত মানে আপনি জানেন না সেই বাসার পাস্ট মানে হিস্ট্রি কি সেটা আপনি জানেন না এবং বাসাটা ভাড়া নেবার পরে এরকম ঝামেলা শুরু হয়ে গেল। এবং আমাদের যে ফার্স্ট যিনি ঘটনা শেয়ার করেন তার কিন্তু চরম মূল্য দিতে হচ্ছে তার বাবার যে ঝামেলাটা হয়েছে, ব্রেন স্ট্রোকের কথা বলছেন, সেটা যে হয়েছে সেটা কিন্তু একমাত্র এই বাসাটার কারণেই বলে তারা মনে করছেন। আমি আবারও বলছি যে ঠিক একইভাবে এই ভদ্রলোকও একটা হোটেলে উঠে পড়েছিলেন এবং সেই হোটেলে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এই হোটেলে মানে ঝামেলা আছে এবং তিনি সেই হোটেলটার মধ্যে মানে হঠাৎ করে এখন শীতের সিজনে শুরু হচ্ছে তাই না, যে কোনো সময় যে কেউ ঢাকার বাইরে বেড়াতে যাবেন হয়তো এবং এরকম একটা হোটেলে উঠে পড়তেও পারেন এবং এরকম একটা রাত আপনার জীবনেও আসতে পারে। বাট বা আজকে এই মুহূর্তে আজকে রাত্রে যদি আপনার জীবনে এরকম কোনো রাত হয় কেমন লাগবে একটু চিন্তা করুন, আপনি চিন্তা করবেন। আর এই মাঝখানে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো আবারও, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, আমি রাসেল আছি সাথে এবং আজকে মাসুম নেই, সুতরাং আমাকে সবকিছু একসাথে করতে হচ্ছে। সো যদি কোনো ধরনের ঝামেলা মনে হয় বা কোনো ধরনের কিছু হয় অবশ্যই আমাকে SMS করে জানাবেন, যে কোনো প্রবলেম ফিল করলে ডেফিনেটলি আমাকে জানাবেন। তো এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি সবাই আমাদের প্রশংসাই করছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এছাড়াও অনেকে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, সেই প্রশংসা সঙ্গে পরে আসব, আমরা একটু তার মাঝখানে আমরা মনে হয় একটু ঘটনা শুনে আসি। আমাদের আরো একজন লিসনার এখানে রয়েছেন, তার আগে জানি আমাদের যদি এসএমএস করতে চান, আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, এটা আমাদের খুব বেশি দরকার, আপনাদের মানে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ঘটনা আমরা ডেফিনেটলি আরো বেশি 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 চাই, এবং অবশ্যই অবশ্যই আমাদের আপনাদের ঘটনাগুলো লিখে পাঠান। আর সেই সাথে আমাদের যারা হচ্ছে ফেসবুকে ভিজিট করতে চান, কিছুক্ষণের মধ্যে এই জাস্ট কয়েক মিনিটের মধ্যে, দু এক মিনিটের মধ্যে আমরা একটা ভিডিও আপলোড করব আমাদের আজকের যে সমস্ত লিসনাররা রয়েছেন, অবশ্যই অবশ্যই চলে যাবেন আমাদের আমাদের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজ অবশ্যই 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 ভিজিট করবেন। চলে যাচ্ছে আমাদের সেকেন্ড অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনা।
Hi listeners, Magic from Dhaka, Shujapur theke.
Okay. Magic, আমরা আপনার ঘটনা শুনি।
বলতে যাচ্ছি, সেটা বেসিক্যালি আমার ফ্রেন্ড সুজন থেকে কালেক্ট করা।
জি।
তো সেদিন সুজন আমাকে এই ঘটনাটা বলার পর ভাবলাম আজকে ফুটবলে এসে এই ঘটনাটা শেয়ার করব। তো যেটা হচ্ছে, সুজন আমার ফ্রেন্ড ঢাকা আসছে, আজকে মিনিমাম 5-7 বছর হয়, এর বেশি না। ওর ব্যাকগ্রাউন্ড গ্রামে, ও গ্রামের একটি ছেলে, খুব সাহসী একটি ছেলে। সেটা হচ্ছে, ও আর ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল গ্রামে, তারা একদিন হঠাৎ বিকেলবেলা হাইড অ্যান্ড সিক খেলতে খেলতে, তো ভাবে যে হাইড অ্যান্ড সিক খেলবে, তো হঠাৎ করে মাথায় ওদের প্ল্যান আসলো যে ওরা গ্রামে আম চুরি করবে। ওরা হাইড অ্যান্ড সিক খেলতেছিল মিনিমাম 10-15 জন, তো ওরা ভাবছে যে এতজন আম চুরি করতে গেলে তো ধরা খেয়ে যাবে, তো তার জন্য ওরা 3-4 জন যাবে, আর যারা যারা ছিল তাদেরকে রেখে যাবে, আর ওরা বলবে না যে কাদের কাদের নিয়ে যাবে। তো ওরা 3-4 জন মিলে প্ল্যান করার পর, তো সবাই যখন হাইড অ্যান্ড সিক খেলার সময় লুকিয়ে গেছে, ওরা 3-4 জন উঠছে বট গাছের উপরে, আর সুজন যে আমার ফ্রেন্ড, ও বট গাছের সবচেয়ে উপরের যে ডালটা ছিল ওই ডালটাতে উঠছে। ওঠার পরে ও ওঠার পর বসে, বসার পরে দেখে ওর হাতে কিছু একটা বেজে চলে আসছে, সেটা হচ্ছে বট গাছের ভিড় ডালে মিনিমাম 50-60টা তাবিজ ছিল, যেটা নাকি একটা ব্যাগে করে বাঁধা ছিল, তাবিজ
ব্যাগের মধ্যে,
তাবিজ ছিল। তো বট গাছের নিচে ছিল একটা মুদি দোকান, ওই মুদি দোকানে নাকি ওর কেমন একটা কাজিন মুদি দোকান চালায়, তো ও বট গাছের থেকে মুদি দোকানদারকে বলতেছে যে ভাইয়া বট গাছের উপরে তো দেখলাম একটা তাবিজ। ওই ভাইয়া নিচে থেকে বলতেছে যে তাবিজ মানে কি, তো তুই নিচে চলে আয়। তো সুজন নিচে চলে আসার পর দেন ওই ভাইয়া বলতেছে যে কি দেখছিস উপরে, সুজন বলতেছে যে উপরে তো দেখলাম 50-60টা তাবিজ মিনিমাম বাঁধা বট গাছের একটা ডালে।
আচ্ছা,
ওই ভাইয়া তারপর বলতেছে যে তাবিজ গুলো কেটে নিয়ে আয়। তো সুজন আবার কি করলো, ওই গাছের ডালে আবার চললো, চড়ার পর তাবিজ গুলো কেটে নিয়ে আসছে, নিয়ে আসার পর ওই ভাইয়াকে তাবিজ গুলো দিয়ে দিল। দেন ওই ভাইয়া তাবিজ গুলো কি করছে না করছে এটা বলতে পারে না। ওই ভাইয়া মিনিমাম, যে ভাইয়া তাবিজটা নিচে মুদি দোকানের ভাইয়াটা, ওই ভাইয়াটা মিনিমাম হয়তো বা তাবিজটা ফেলে দিচ্ছে এরকম একটা কিছু। তো তখন খুব ছোট ছিল, আমাকে যেভাবে বললো যে আজিজালি ও বাসে চলে গেছে, বাসে চলে যাওয়ার পর রাতে ডিনার টিনার করে ঘুমায় পড়ছে। তো ঘুমায় পড়ার পর সকালবেলা যখন নাকি সুজন উঠলো বাসা থেকে, তো ও দেখতেছে যে বাসার ম্যাক্সিমাম সবাই ওর পাশে বসা, আর আন্টি যে আন্টি ওর সাথে ওর মাথার উপর হাত বোলাচ্ছিল এরকম একটা কিছু। আর ও ঘুম থেকে উঠার পর তো আন্টিকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, কি হয়েছে, আমার কি হয়েছে, আর এরকম করতেছে কেন তোমরা সবাই। এমন টাইমে সুজনের চাচা সুজনের ইসে থেকে রুমে চলে আসে, চলে এসে বলতেছে যে কি রে কালকে রাতে তোর কি হয়েছে। তো সুজন বলতেছে কালকে রাতে কি হয়েছে না হয়েছে আমি কিভাবে বলবো, আর সবাই সকালবেলা আমার রুমে কেন। সুজনের চাচা বলতেছে যে কালকে রাতে তোর কি হয়েছে তুই জানিস না।
ও মানে আসলে কিছু জানে না।
হ্যাঁ, ও কিছুই জানে না, ও নরমালি ঘুম থেকে সকালবেলা আমরা যেভাবে উঠি ও সকালবেলা ওইভাবেই ঘুম থেকে উঠছে। ঘুম থেকে ওঠার পরে দেন ওর চাচা বলতেছে কালকে রাতে তুই এত চিল্লাচিল্লি করছিস যে আমরা তোরে আটকে রাখতে পারি না। ও বলতেছে মানে, তো তারপর ওর চাচা বলতেছে যে তুই কালকে রাতে বারবার খালি রুম থেকে বের হয়ে যাবি, আর আমরা তোরে এক পর্যায়ে ভাবছিলাম যে আমরা তোরে বেঁধে রাখবো।
আচ্ছা।
তারপরে সুজনের শরীরে দেখতেছে সুজন নিজেও যে অনেকগুলো দরজা থেকে স্পট স্পট পড়ে আছে এই টাইপের কিছু একটা, তো তখন বুঝতে পারছে যে না ঘটনাটা সত্যি, আর ওরে সবাই যা বলতেছে ওইটা একদম ঠিক। গেল তো এরকম একটা টাইমে বিকাল চলে আসছে, বিকাল চলে আসার পর বাসায় সব নর্মাল হয়ে গেছে। বিকাল চলে আসার পর সুজনকে ওর বাসা থেকে বলতেছে যে বাজারে যাওয়ার কথা, বাজারে যাওয়ার কথা, বাজারে গিয়ে ও কি নিয়ে আসবে সেটা হচ্ছে বাজারে গিয়ে ওরে ওর বাসা থেকে বলছে যে ইলিশ মাছ কিনে নিয়ে আসার জন্য। তো ও একা একা বাজারে যাবে, আর তার ভিতর আবার সকালবেলা দেখলো যে ওর বাসায় অনেক প্রবলেম প্রবলেম হয়েছে, ও ভাবলো যে ওর মামাতো ভাইকে সাথে করে নিয়ে যাবে। মামাতো ভাই আবার ওর থেকে ছোট, ও একটা সাইকেলে করে ওর মামাতো ভাইকে পিছনে বসিয়ে তো ওর মামাতো ভাইকে নিয়ে গেছে বাজারে। বাজার থেকে আসার সময় বাজারে গিয়ে ইলিশ মাছ কিনছে, কিনার টাইমে ইলিশ মাছ ছিল ওর মামাতো ভাইয়ের কাছে, ওর মামাতো ভাইয়ের কাছে ইলিশ মাছ, আর ওর মামাতো ভাই ছিল ওর সাইকেলের পিছনে। তো ইলিশ মাছটা নিয়ে আসার সময় আর ও ইলিশ মাছ ধরেনি, এটা আগে বলে রাখা ভালো। তো আস্তেছে আস্তেছে এমন একটা টাইমে ওর মামাতো ভাই পাশে ছিল, মানে যে রোডটা দিয়ে আসতেছে সেই রোডের ডান পাশে ছিল হলো একটা খাল। ওর মামাতো ভাই বলতেছে ভাইয়া দেখছো? তো ও বলতেছে যে কি? তো বলতেছে খালে দেখো। ওর মামাতো ভাই ওর মামাতো ভাই ওরে বলতেছে যে খালে দেখো। তো খালের দিকে তাকানোর পর ও যেটা দেখে সেটা হচ্ছে যে একটা লোক খালে নর্মালি মনে হয় যে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন, একটা লোক খালে ওইভাবে হেঁটে চলে যাচ্ছে,
মানে মনে হচ্ছে কোনো পানি টানি কিছু আছে,
পানি কিছু নেই মানে নর্মালি, কিন্তু খালে পানি টানি দিয়ে সব ভরা। তো এই জিনিসটা ও দেখার পর ওর ভিতরে ভয় ঢুকে গেছে। তো ও চিন্তা করছে যে এখন যদি আমি ভয় পাই তাহলে আমার যে মামাতো ভাই পিছনে ও তো ছোট, তখন ও কি করবে? ও আরো ভয় পেয়ে যাবে, তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। ও ভাবতেছে যে না এখন আমি ভয় পেলে চলবে না। তাছাড়া একটা সকালবেলা আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, তো ও না ভয় না পেয়েও না পাওয়ার মতো করে মাথাটা নিচ করে সাইকেল নর্মাল যেভাবে চালানোর কথা সেভাবে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার ওর কি যেন মনে হলো যে একটু তাকাই।
আচ্ছা।
তাকানোর পরে ও যে জিনিসটা দেখতেছে সেটা হচ্ছে যে লোকটা হাঁটতেছে ঠিকই, তো লোকের যে মানে পেট পর্যন্তই বডিটা আছে, বাট পেটের নিচে যা আছে ওইগুলো মানে কিছু নাই। ও এতটুকু মানে রিয়েলাইজ করতে পারছে যে পেট পর্যন্তই লোকটা যা আছে আর পেটের নিচে কিছু নাই, আর ওর দিকে তাকে আছে। তো এই জিনিসটা দেখে ওর কিছু না বলে নর্মালি বাসে চলে আসছে, আর মামাতো ভাইকে অত কিছু একটা বুঝতে দেয়নি। তো বাসে চলে আসার পর ও আন্টিকে ইলিশ মাছটা দেওয়ার নাকি মানে ও ইলিশ মাছটা যতটুকু ধরছে সেটা হচ্ছে ওর মামাতো ভাই হাতে থেকে নিয়ে ইলিশ মাছটা আন্টির হাতে দিছে, জাস্ট এতটুকু ও ইলিশ মাছটা ধরছে।
আচ্ছা।
তো মজার ব্যাপার হচ্ছে ওর মামাতো ভাইয়ের কাছে মানে ইলিশ মাছটা ছিল, মামাতো ভাইয়ের শরীরে ইলিশ মাছের কোনো গন্ধ নেই। ও রাতে নাকি একবার গোসল করছে, দেন তাও নাকি ওর শরীরে প্রচুর ইলিশ মাছের গন্ধ। তো আন্টি ওরে বলতেছে কি তোর থেকে তো ইলিশ মাছের গন্ধ ছোটেই না।
আচ্ছা।
তুই কি গোসল করিস নাই? তো ও বলতেছে যে আমি অলরেডি একবার গোসল করছি, আমি নিজেও গন্ধ পাইতেছি, তো এখন আরেকবার গোসল করে আসি। ও পুকুরে গিয়ে আবারও গোসল করছে, দেন রাত তো 10টা 11টার সময় জানে আবার পুকুরে, মানে মোট ওর 2 থেকে 3 বার গোসল করা কমপ্লিট, ওর শরীরে থেকে ইলিশ মাছের গন্ধ যাইতেছে না। আন্টি তখনই বুঝতে পারছে যে
কোন একটা ঝামেলা আছে।
তো তখন আন্টি ও পরের দিন যেটা হয় গ্রামে স্বাভাবিক যে গ্রামে পুজুর টুজুর ঝাড়ফুঁক যারা করে ওদের দেখানো পড়ে, তো ওই পানি পড়া তারপর তাবিজ টাবিজ হাবি জাবি এগুলো অনেক কিছুই দিছে ওকে। তো মোটামুটি নর্মালি ঠিকই যাচ্ছিল। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় ও ভাবছে যে ওর ফ্রেন্ডের বাসায় যাবে। ওর ফ্রেন্ডের বাসায় গিয়ে কি টিভি দেখার এই টাইপের কিছু একটা করছে, টিভি বা ডিভিডি প্লেয়ার টেয়ার এগুলো দেখে, তো চিন্তা করতেছিল বাসায় ব্যাক করবে। বাসায় ব্যাক করার টাইম মোটামুটি অনেক রাত হয়ে গেছিল, অনেক রাত হয়ে যাওয়ার পর এমন টাইমে পড়তেছিল বৃষ্টি। তো বৃষ্টি পড়ার আগে ওই বিদ্যুৎ চমকালে একটা আমরা আলো, সে আলো দেখতে পাই না, ওই আলোটার ভিতর ও দেখলো কি ওর সামনে একটা শ্যাডো টাইপ কিছু একটা দাঁড়ানো। তো এটা দেখে ওর আগে যে মানে পাস্টে হয়ে যাওয়া যে ঘটনাগুলো ওগুলো সব মনে পড়ে গেছে। ও কি ও এমন টাইমে অনেক মানে দৌড়াবে এমন একটা সিচুয়েশন, তো ও এক পর্যায়ে দৌড়ি দিছে। দৌড় দেওয়ার পর ওর ফ্রেন্ডের বাসা থেকে ওর বাসা মিনিমাম যেতে 5 থেকে সর্বোচ্চ 5 মিনিটই লাগবে। তো ও দেখতেছে কি ও মিনিমাম 15-20 মিনিট দৌড়েছে, দৌড়ানোর পর ও স্টিল যে জায়গায় দাঁড়ানো ছিল ওই জায়গায় আছে। 15-20 মিনিট দৌড়ানোর পরে ও স্টিল ওই জায়গায় আছে। এমন টাইমে নিচে তাকালো, নিচে তাকানোর পরে ও দেখতেছে যে ও মাটি থেকে মিনিমাম 1 হাত উপরে ভেসে আছে।
আচ্ছা।
ম্যাকাথু পরে ভেসে আসে। তো পরে এটা দেখে ও সাথে সাথে বেহোশ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ও ঘুমে থেকে যখন নাকি উঠলো, উঠে দেখলো যে ওর বাসা আছে, কিভাবে আসছে না আছে ও কিছুই জানে না। তো এমন টাইম ও গ্রাম থেকে তারপর চলে আসছে আমাদের বাসার নিচে, মানে আমরা এখন যে বাসাটাতে থাকি ওই বাসাটার নিচেই। তারপর সুজনরা এই ফার্স্ট ভাড়া চলে আসে। তো তারপর ও আসার পর ওর সাথে নাকি আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অত একটা হয়নি। এভাবে কয়েকদিন কয়েক মাস কাটার পর হঠাৎ করে ও একদিন হুজুর, মানে ও হচ্ছে হলো ইসেতে কোরআন শরীফ শেখার জন্য এক হুজুরের কাছে প্রায় যেত। হুজুরের কাছে যাওয়ার পর একদিন হুজুর ওরে কোরআন শরীফ শেখার টাইমে ওরে বলতেছে যে সুজন তোমার কি কিছু একটা হয়েছে। হুজুর হঠাৎ করে ওকে
কিছু না জিজ্ঞে, মানে বলার ফলে কিছুই জানেন না হুজুর, হঠাৎ করে কথাটা শুরু করে।
হুজুর হঠাৎ করে বলতেছে যে সুজন তোমার কি বাবা কিছু একটা হয়েছে।
আচ্ছা,
ও বলতেছে কেন হুজুর হঠাৎ আমাকে এটা বলছেন,
এই প্রশ্ন কেন করছেন,
এই প্রশ্ন কেন করতেছেন। তো হুজুর ওকে জাস্ট এতটুকু বললো যে এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই চলে গেল, তুমি থেকে যাবা, আমার তোমার সাথে একটু কথা আছে।
ওকে,
তো ও হুজুরের থেকে এই কথা আছে শোনার পর ও থেকে গেছে। তো থেকে যাওয়ার পর হুজুর অজু টজু করে কিছুক্ষণ পর আবার ভিতরে ওই রুমে চলে আসছে। চলে আসার পর বলতেছে যে এখন বসো, ওরা একটা কি যেন একটাই মানে কিভাবে যেন একটা বসতে বলছে, তো ওই স্টাইলে ও বসছে। বসার পরে এখন হুজুর ওরে বলতেছে যে আমি যাই করে না করি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো উপরে তাকাতে তুমি ততক্ষণ পর্যন্ত উপরে তাকাবা না, তুমি নিচেই তাকায় থাকবা, আর যাই হোক তুমি নিচেই তাকায় থাকবা, আমি বলবো দেন তুমি উপরে তাকাবা, তাছাড়া সুজন তুমি কখনো উপরে তাকাবা না, আর না হলে প্রবলেম হবে একটা। তো ওইভাবেই ও নিচে তাকায় আছে। তো নিচে তাকানোর পরে হুজুর ওর যে পাস্টে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই যে এইটা ওইটা, মানে ইলিশ মাছ থেকে শুরু করে ও যে ওই
কিস্তির
ভিতরে যা যা হইলো, হুজুর থেকে ও দেখলো কি যে হুজুর মানে হুবহু
সেগুলো বলছেন,
ওই সেগুলোই বলে দিচ্ছে।
আচ্ছা,
আর এমন একটা টাইমে হুজুরের চারপাশে থেকে এমন স্মেল, সুন্দর স্মেল আসতেছিল। তো ও এটা দেখে না ওর অনেক ইচ্ছে হইতেছিল যে উপরে তাকানোর জন্য, আর হুজুর কি করতেছে মানে একটা কিউরিয়াসিটি কাজ করে ওর ভিতরে। তো সেটার জন্য ও আর উপরে তাকায়নি, যেহেতু হুজুর ফার্স্টেই বলে দিয়েছিল যে কখনো উপরে তাকাবো না। দেন কিছুক্ষণ পরে হুজুর ওকে বললো যে এবার তাকাও। তাকানোর পরে দেখে যে হুজুর হুজুরের জায়গায় আছে। তো হুজুরকে বলতেছে যে আপনি এগুলা কিভাবে জানেন, আপনাকে তো আমি এগুলা শেয়ার করিনি, আপনি জানলেন কিভাবে এগুলা। তো হুজুর তখন ওকে একটাই কথা বললো যে তুমি বাসি চলে যাও, আর আমি জানলাম কিভাবে, এই প্রশ্নটা কখনো করবা না।
আচ্ছা,
তো ও বুঝতে পারছে যে
কয়েকটা ঝামেলা আছে,
কোন একটা ঝামেলা আছে, না হলে হুজুর আমাকে এতদিন পরেও কিভাবে কেন এগুলা বললো,
আর কোন একটা কারণে হুজুর সেটা জানাতেও চান না।
হুজুর একটা এই কোন একটা কারণে এটা জানাতেও চান না। তো যাক, এই কথাটা ও হুজুর যে ওরে এত কিছু বলে দিছে, এই কথাটা তারপর ও বাসায় যাওয়ার পর ওর আম্মুর কাছে শেয়ার করছে। ওর আম্মুর কাছে শেয়ার করার পর ওর আম্মু আবার ওর আব্বুকে রাত্র করে বলছে যে দেখো সুজনের সাথে এগুলো এগুলো যে হয়েছে, তো তো হুজুরের কাছে হুজুর তো ওরে আজকে এগুলো এগুলো বলছে। তো ওর আব্বু বলছে যে তাহলে এক কাজ করো, কালকে লাঞ্চের টাইমে হুজুরকে ইনভাইট করো বাসায়, বাসায় আসার পর জিনিসটা আসলে কি এটার ব্যাপারে একটু কথা বলি হুজুরের সাথে। তো সকালবেলা গিয়ে হুজুরকে লাঞ্চে ইনভাইট করে আসছে। হুজুরও লাঞ্চে এসে লাঞ্চ টাঞ্চ করার পর বাসার যে মুরব্বী যারা ছিল সবাই মিলে বসছে, যে বসার পর হুজুরকে জিজ্ঞেস করতেছে যে ওর যে একটা প্রবলেম হয়েছে সেটা তো বুঝতে পারছি, এখন এটা সলিউশন কি। তো দেন হুজুর বলতেছে ও একটা ওর কাছে থেকে ওই একটা গ্রামে একটা বট গাছ ছিল, বট গাছের থেকে অনেকগুলো তাবিজ ওগুলো কেটে ফেলছে, আর তাবিজটা নাকি আল্লাহর কোন এক পরেজগার বান্দা অনেক বছর আগে, মানে মিনিমাম 700 না 800 বছর আগে এরকম একটা টাইমে ওই গাছে ওই তাবিজগুলা মানে বেঁধেছিল। সেটার কারণটা হচ্ছে হলো ওই যে গ্রামটা, ওই গ্রামে নাকি অনেক নদী ভাঙ্গা, তারপর আরো আদার্স অনেক প্রবলেমই ছিল। তো প্রবলেম থাকার কারণে ওই তাবিজটা বাঁধার পর আর কোনো প্রবলেম হয়নি ওই গ্রামে। আর হুজুর এটাও বলতেছে যে ও যে মানে ওর যে ভাইয়াটাকে, ওর ভাইয়ার ডিসিশনে ও যে তাবিজগুলা মানে কাটলো, সেই ভাইয়ার নাকি এখন অবস্থা অনেক খারাপ, আর ওই গ্রামেরও নাকি অবস্থা অনেক খারাপ। তো তারপর আঙ্কেল খোঁজ টোজ নিয়ে দেখে যে হ্যাঁ ওই ভাইয়া এখন গ্রামের মানে রাস্তার ফকির এই টাইপের কিছু একটা।
আচ্ছা,
আর ওই গ্রামে আবার নদী ভাঙ্গা টাঙ্গা মানে যা আছে ওই গ্রামের অবস্থাও টোটালি
খারাপ
খারাপ।
আচ্ছা,
তো হুজুর বলতেছে যে ও যে এই কাজটা করছে, তো তখন আঙ্কেল বলতেছে যে ও তো তাহলে এই কাজটা বুঝে করে না, যদি বুঝতো তাহলে অ্যাটলিস্ট এই কাজটা করতো না। তো হুজুর বলতেছে এই কারণেই ও বেঁচে আছে, আর যদি বুঝে কাজটা করতো তাহলে হয়তো বা
আজকে আর সে বেঁচে থাকতো না হয়তো,
এই টাইপের কিছু একটা। তো যাই হোক, আঙ্কেল বলতেছে যে তাহলে এটার এখন সলিউশন কি, যে প্রবলেম হইছে তো সেটা তো একটা সলিউশন দিতে হবে, এখন এটা সলিউশন কি। তারপরে হুজুর বলল যে ওকে এটা সলিউশন আমি দিয়ে দিব না। তারপরে হুজুর পরের দিন সুজনকে ডাকা ডাকা হুজুর এই যে রুমে নিয়ে যাওয়ার পরে অনেক তাবিজ টাবিজ দিয়ে একটা তাবিজ দিছে আর পানি পড়া এই টাইপের কিছু একটা দিছে। আর ওকে বলছে যে আর যাই হোক সন্ধ্যার পরে নদীর পাড়ের সাইডে যাইতে না।
আচ্ছা,
আর এর মাঝখানে আমি একটা কথা মিস করছি, সেটা হলো সুজনকে প্রায় মানে পিছনে থেকে কেউ ডাক দিত সুজন সুজন
স্বপ্নে না বাস্তবে,
বাস্তবে। অথচ ও পিছনে ঘুরে তাকানোর পরে দেখতো যে মানে পিছনে কেউ নাই, পিছন থেকে ওকে খোঁচা দিত থাপ্পড় দিত, আর পিছনে ঘুরে তাকানোর পরে দেখতো যে কেউই নেই পিছনে, ও নর্মালি। তো হুজুর ওকে বললো যে নদীর পাড়ে যেতে টেতে না। তো হুজুরের কথা মতো নদীর পাড়ে সন্ধ্যা হলে যেত না। এইরকম করে চলতেছে চলতেছে, আর হুজুর যে ওকে একটা তাবিজ দিছিল হাতে, হুজুর বলছে যে এই তাবিজটা কখনো খুলবা না, আর এই তাবিজটা যেদিন খুলে নিজে থেকে পড়ে যাবে তো সেদিন তুমি বুঝবা যে তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, আর কোনো তোমার সাথে কোনো প্রবলেম নেই। একদিন হঠাৎ করে ও কোনো একটা কাজে, কি যেন কাজে, বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে দুপুর টাইম ছিল, তখন বের হওয়ার সাথে সাথে মোটামুটি বিকাল হয়ে আসবে এরকম একটা টাইমে হুজুর ওকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তুমি এখন মসজিদে আসো, তুমি এখনই মসজিদে আসো, তুমি যে আসবা একা আসবা না, সাথে কাউকে নিয়ে আসবা। তো ও বলতেছে যে কেন, হুজুর বলতেছে যে কোন একটা সমস্যা আছে।
হুজুর নিশ্চয়ই খুব তাড়াহুড়া করছে।
হ্যাঁ হ্যাঁ, হুজুর খুব তাড়াহুড়া করতেছে। তো এরকম টাইমে ও আরেক ফ্রেন্ডকে ও রিকোয়েস্ট টিকোয়েস্ট করে, যাই হোক যেভাবে কনভিন্স করে ও মসজিদে নিয়ে গেছে। তো ওই যে ফ্রেন্ডটা ছিল, ওই ফ্রেন্ডটাকে হুজুর বলছে তুমি চলে যাও, আর ওরে হুজুর একটা রুমে নিয়ে যাওয়ার পর এই মিনিমাম এক থেকে দেড় ঘন্টা বন্ধ করে রেখে হুজুর যেন কোথায় চলে গেছে। তো নামাজের টাইম হয়েছে, নামাজের টাইম হওয়ার পর দিন হুজুর আসছে, আসার পর রুম খুলে তারপরে ওকে বলতেছে যে কোনো কথা না বলে অজু করো, অজু করার পর নামাজ পড়ো। হুজুর আরও একসাথে নামাজ টামাজ পড়ার পর আবার ওই রুমে চলে আসছে। ওই রুমে চলে আসার পর এখন ও হুজুরকে জিজ্ঞেস করতেছে যে আপনি এত কিছু হইল আমি কিছুই বুঝলাম না, আপনি আমাকে এত তাড়াহুড়া করে ডেকে নিয়ে আসলেন, বাট নিয়ে আসার পর আমাকে এক থেকে দেড় ঘন্টা যে এই রুমের ভিতর আটকে রাখলেন, এটার মানে কি? তাহলে আমাকে এত তাড়াহুড়ার করার দরকারটা কি ছিল? আর তাহলে এক দেড় ঘন্টা আমাকে এই রুমে একা অফ করে রাখলেন কেন? তখন হুজুর বলতেছে আজকে তোমার একটা এমন একটা রিক্স ছিল আর এমনই একটা ফাড়া কাটছে, যেটা মানে কি বলবো, আজকে তোমার লাইফের উপর ব্যাপারটা যাইতো। তো যাই হোক তুমি এখন এটা থেকে সেফ হয়ে গেছো, আমি এইখানে এই কারণে আর এর থেকে বেশি কিছু জানতে চাও না। মানে হুজুর ও কোন একটা কোশ্চেন করলে জাস্ট এতটুকু বলতো যে যতটুকু জানাচ্ছি ততটুকু জানো, এর থেকে বেশি কিছু জানতে চাও না। তিন চার দিন পরে হঠাৎ একদিন সুজন ঘুম থেকে উঠে দেখে যে ওর যে তাবিজটা হুজুর যে তাবিজটা দিছিল ওটা এভাবে বিছানায় পড়ে আছে। তো তখন ও বুঝতে পারছে যে সবগুলো প্রবলেমের সলভ হয়ে গেছে, দেন এখন ও মোটামুটি ভালোই।
ওকে, তো এই ছিল স্টোরি।
হ্যাঁ,
থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক লম্বা স্টোরি এবং অনেক চমৎকার করে বলেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি যে পরবর্তীতে আবার নেক্সট টাইম আপনি আবার আসবেন এবং আমাদেরকে আবারও ঘটনা শেয়ার করবেন। থ্যাংক ইউ। আমরা আমাদের প্রথম অতিথির কাছে যাব, তবে তার আগে আমরা কিছু ফেসবুকের পোস্ট পড়তে চাই এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে অনেকেই লিখছেন ফেসবুকে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছেন বাবু এবং তিনি লিখছেন তিনি ইন্ডিয়ায় থাকেন, এখন তিনি চট্টগ্রামে আছেন। অনেকদিন পর তিনি ভূতাফ্রাম শুনছেন, ফেসবুক থেকে পড়ছি, ভয় লাগছে, আবার মিসও করছেন, করতে ইচ্ছা করছে না, এরকম একটা অবস্থার মধ্যে তিনি আছেন। আমাকে দেখতে পাচ্ছি এইখানে আরও ফেসবুকে কমেন্ট করেছেন যারা, তাদের মধ্যে রয়েছেন আজিজুল হক এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আলম রোমান আছেন আমাদের সাথে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আহমেদ মিসবাহ, এছাড়াও বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা চমৎকার পোস্ট দিয়েছেন বিশ্বজিৎ দাস, যে বৃষ্টির পানি পড়ে একটা ছবি হয়ে তার রুমের কাছেই হয়েছে, যেটা দেখে মনে হচ্ছে কেউ ফাঁসি নিয়েছে। এটাকে যে কেউ কিন্তু ভূত এফএমের লিসনার কত অনেস্ট দেখেন, যে কেউ কিন্তু এখানে জাস্ট ক্লেম করতে পারতেন যে দেখেন আমার জানালা দিয়ে কি দেখা যায়, বাট উনি বলেছেন যে বৃষ্টির পানিতেই এরকম একটা ছবি সৃষ্টি হচ্ছে। খুব ইন্টারেস্টিং, যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে লিটন আমাদের সাথে এসএমএস আমাদের এখানে কমেন্ট করেছেন, আমাদের এইখানে দেখতে পাচ্ছি লিখেছেন অনেকবার লিখেছেন রুবায়েত হাসান অভি, আমি আমি একবার লিখেও দেখতে পেতাম যে রাসেল ভাই নাটোর থেকে শুনছি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই এখানে আছেন, কিন্তু অভি আপনি এতবার আপনার লেখাটা পোস্ট করেছেন যে অন্য কারো লেখাই পড়তে সমস্যা হচ্ছে। ইমন খানও একই কাজ করছেন, ইমন খান লিখেছেন যে ভয় শুনতে পারলাম না, এবং আপনি অনেকবার পোস্টটা পোস্ট করার মাধ্যমে আরো অনেকের পোস্ট পড়তে দিচ্ছেন না। আমাদেরকে এম এ রশিদ এখানে দেখতে পাচ্ছেন লিখেছেন, অর্ণব আমাদের এখানে লিখেছেন, মুরাদ হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, মেহেদি হোসেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন জাবরুল আহমেদ, এছাড়াও আসাদুল ইসলাম আসাদ সহ আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। তো আপনি যদি থাকতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসুন, www.facebook.com/radiofoodtheandw.facebook.com/bhootfm.rasal। আমাদেরকে দেখতে পাচ্ছি জুনায়েদ হোসেন রফিদ আমাদের সঙ্গে আছেন রেডিও ফুর্তির পেজে, ফরজিন তসনিম আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি লিখেছেন যে ভূত এফএম ইজ রিয়েলি আ গ্রেট শো, এবং তিনি অনেক এক্সাইটেড টু হ্যাভ অ্যানাদার অ্যামেজিং এপিসোড। আচ্ছা আচ্ছা, তিনি অনেক আগে লিখেছেন যে হ্যাঁ এটা আমি জানি না যে অ্যামেজিং মানে এপিসোড এটা হচ্ছে কিনা, বাট সো ফার যারা স্টোরিগুলো শুনছেন তারা সবাই ভালো বলছেন। আর তিনিও লিখেছেন যে মানে তিনি এক্সাইটেড অনেক বেশি যে অ্যামেজিং একটা এপিসোড, লাইক এভরি আদার ফ্রাইডে এটা হবে। আই হোপ যে এরকম কিছু একটা হবে। ফারজিন আমাদের সঙ্গেই থাকুন। রূপার পৃথিবী আমাদের সঙ্গে আছেন, হেডফোন নষ্ট হয়ে গেছে তার, তারপরে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আরফিন শান্ত, এছাড়াও আমাদের সাথে রয়েছেন অমৃতা আক্তার অর্পা, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এফ সি চৌধুরী সহ আরো অনেকে। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে এই আওয়ারে, এবং ফিরে আসবো আমরা তারপর আমরা আবারও, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবং আমাদের যদি এসএমএস করতে চান, টাইপ ইন ফুর্তি FORTI ফুর্তি স্পেস ইউর নেম স্পেস ইউর মেসেজ এন্ড সেন্ড ইট টু 9840। আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
হ্যালো রাসেল ভাই, আমি উপমা সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। আশা করি আপনি ভালোই আছেন। আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান, কিন্তু টাইম ডিফারেন্সের কারণে আমি সবসময় ভূত এফএম লাইভ শুনতে পারি না, তাও ডাউনলোড করে শুনি। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটি আমার নিজের সাথে ইনডাইরেক্টলি আর ডাইরেক্টলি হোক আমার সাথেও ঘটা আর আমার আরো চারজন ফ্রেন্ডের সাথে ঘটা, কিন্তু এই ঘটনাটি আমার একজন ফ্রেন্ডের লাইফে অনেক বড় প্রভাব ফেলেছে, কেন সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো সরাসরি ঘটনায় চলে যাই। দিনটি ছিল স্যাটারডে। তো আমরা আমাদের একটা অভ্যাস আছে, প্রতি স্যাটারডেতে সব ফ্রেন্ডরা মিলে শপিং মল বা যে কোনো জায়গায় একসাথে জড়ো হই। তো সেদিনও ভিন্ন হয়নি, আমরা সবাই আমরা প্রায় 11-12 জন মিলে শপিং মলে গিয়েছিলাম ঘুরতে। তো আমরা সবাই এখানে গসিপ করছিলাম। তো আমার একটা ফ্রেন্ড আছে, নাম রেজা, ও হঠাৎ করে বললো যে চল একটা বেট লাগাই। বেটটা হলো আমাদের মধ্যে যে কোনো 5 জনকে মন্টে কিস্টোতে যেতে হবে, আর এর ভিতর থেকে যে কোনো একটা স্পেশাল থিং এর সাথে ছবি তুলে এনে ওকে দেখাতে হবে। আর আমরা যদি দেখাতে পারি তাহলে ও আমাদের যে 5 জন কম্পিটিশনে থাকবে তার জন্য, তার সে 5 জনের জন্য একটা বড় পার্টি অ্যারেঞ্জমেন্ট করবো। তো কথা মতো আমি আমার 4 জন ফ্রেন্ড মানে জ্যাকি, অলিভিয়া, আনিয়ার আর অরিভা, আমরা এই 5 জন রাজি হয়ে যাই। তো এবার একটু মন্ত্রপৃষ্ঠ বর্ণনা দিয়ে, এটা হলো পৃথিবীর 300 প্লেস অ্যান্ড ইট ইজ অলসো কল দ্য মোস্ট 100 প্লেস অফ ফেলিয়ার। আর এটা মানে ওখানে অনেক অস্বাভাবিক কাহিনী ঘটে, অনেক অস্বাভাবিক কাহিনী ঘটে বলে ওটা ওই জায়গাটা গভর্নমেন্টলি ক্লোজ, আর ওখানে কেউ যায়ও না। ওখানে অনেক সিকিউরিটি গার্ড আছে, তাই দিনের বেলা তো ভিতরে ঢুকে একেবারে অসম্ভব, আর রাত্রিবেলা কোনো সিকিউরিটি গার্ড থাকে না, কারণ ওদের বিশ্বাস যে রাতের বেলা ওটার ভিতরে যাওয়ার সাহস কারণে। তো আমরা প্ল্যান মতো, যেহেতু দিনের বেলা গেলে ভিতরে ঢুকতে পারবো না, তো রাতের বেলা যাওয়ার প্ল্যান করলাম। তো পরের দিন মানে সানডেতে আমরা পাঁচজন রাতের বেলা দিয়ে পৌঁছাই। তো তখন প্রায় রাত 7:30-8 বাজে এরকমই। তো যেহেতু ওই জায়গাটা অনেক নিরিবিলি, কেউ থাকে না আশেপাশে, তো পুরাই নিস্তব্ধ ছিল, আর কোনো সিকিউরিটি গার্ডও ছিল না। তো সামনে দিয়ে দরজা লক থাকে, তো আমার পিছনের যে উইন্ডো থাকে ওই উইন্ডো দিয়ে আমরা ভিতরে ঢুকি। তো বাড়ির ভিতরে যেটা ছিল সেটা একটু বর্ণনা দিই। বাড়ির ভিতরটা ছিল একেবারে অনেক আগের পুরনো ফার্নিচার দিয়ে সাজানো, আর অনেক 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 বড় ছিল, অস্বাভাবিক বড়। যে আপনি যে একা কখনোই এই বাড়িটাকে এক্সপ্লোর করতে পারবেন না, আপনি অনেকজনকে মিলে অনেকজন একসাথে মিলে ঘুরতে হবে। তো আমরা যেটা চিন্তা করলাম যে একা একসাথে থাকলে যেহেতু আমরা এক্সপ্লোর করতে পারবো না, সেহেতু আমরা এক একজন এক এক সাইডে চলে যাব। তো আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম আনিয়ার, ও আবার অনেক সাহসী ছিল। তো ও বলল যে ওর ওখানে লাগবে না, ও একা একা সেকেন্ড ফ্লোর, সরি সেকেন্ড ফ্লোরে যাবে, আর ও একা একা সেকেন্ড ফ্লোর এক্সপ্লোর করবে। তো আমরা বললাম ঠিক আছে, যেটা তোর ইচ্ছা। তো আমরা এক একজন, আমি জ্যাকি, ও ইহুবা, দেন অলিভিয়া, আমরা এক একজন এক এক সাইডে চলে গেলাম। তো আনিয়া কি করলো, বাড়ির ব্যাক সাইডের সিঁড়ি দিয়ে আপস্টেয়ার্স উঠে গেল। তো আমরা তো ঘুরছিলাম, ছবি টবি তুলছিলাম, অনেক মজা করছিলাম, আমি অনেক হাসাহাসি করছিলাম যে এতক্ষণ ধরে এসেছি, এটা নাকি সবচেয়ে হান্টেড প্লেস, তাহলে আমার সাথে এখনো কিছু হলো না কেন। তো উইদিন 10 মিনিটস, প্রায় 10 মিনিটের মধ্যে আমরা আপস্টেয়ার্স থেকে আনিয়ারের চিৎকার শুনলাম। তো চিৎকার শুনে আমরা ভয় পেয়ে তাড়াতাড়ি দৌড়ে যাই উপরে। তো দৌড়ে যেয়ে দেখি যে ও আনিয়ার ওয়াজ ফেইন্ট দ্যাট টাইম, ইট মিন্স ওই বাড়িতে যেটা সবচেয়ে হান্টেড রুম, মানে যে রুমটাকে নিয়ে সবচেয়ে বেশি কাহিনী হয়েছে, সেই রুমের ফ্লোরে ও অজ্ঞান অবস্থায় পড়েছিল। তো আমরা যখন রুমটার ভিতরে ঢুকি, তো রুমটার এনভায়রনমেন্ট ছিল একেবারে আলাদা, এবং পুরো বাড়িতে যে একটা এনভায়রনমেন্টটা ছিল ওই রুমটার ভিতরে একেবারে আলাদা ছিল। কারণ তখন যেহেতু উইন্টার, তখন তাই পুরো বাড়িটা কোল্ড ছিল, কিন্তু ওই বাড়ির ভিতরে, সরি ওই রুমটার ভিতরে ছিল একেবারে ওয়ার্ম, যেমন কেউ হিটার অন করে রেখেছে। বাট একটা ম্যাট্রেস মেরে কেউ ইজ, যে বাড়িতে কেউ থাকেই না সে বাড়িতে হিটার কে অন করবে। তো আমরা এটা নিয়ে বেশি ভাবলাম না, আমার কাছে পানির বোতল ছিল, তো আমি আনিয়ারের মুখে পানি স্প্রে করলাম। তো যখন ওর জ্ঞান ফেরার পরে আমরা ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তো এখানে অজ্ঞান অবস্থায় কেন পড়েছেন, অজ্ঞান হয়ে গেলি কেন। তো আমাদের কিছু বললো না, ও জাস্ট বললো যে যতটা সম্ভব এই বাসা থেকে যেন বের হয়ে যায়। তো কথা মতো আমরা ওকে কিছু জিজ্ঞেস করলাম না, জাস্ট বাসা থেকে বের হয়ে গেলাম। তো বাসা থেকে বের হয়ে মেন গেটের সামনে এসে ও আমাদের যেটা বললো যে ও নাকি যখন আপস্টেয়ার্স উঠে যখন ওই রুমটার সামনে দিয়ে ক্রস করতে চায়, রুমটাকে ক্রস করার সময় মানে কেউ একজন রুমের ভিতর থেকে একটা মেয়ের গলা বলছিল যে প্লিজ ক্যান ইউ হেল্প মি, আনিয়া প্লিজ ক্যান ইউ হেল্প মি। তো ও কি করে মানে একটা আকর্ষণের কারণে ও ওই রুমের দরজাটা খুলে ভিতরে ঢুকে, তো ঢুকে দেখে যে একটা মেয়ে অস্বাভাবিক সুন্দর লাগছে, মানে দেখতে পিছন দিক দিয়ে অনেক সুন্দর লাগছিল মেয়েটাকে দেখতে। তো ওকে বলছে যে আনিয়া আমি জাস্ট ইউ ক্যান হেল্প মি, প্লিজ ক্যান ইউ হেল্প মি। তো হঠাৎ করে রুমের যখন ও একবারই ভিতরে ঢুকে যায় রুমে, তখন রুমের পুরো দরজাটা লেগে যায়, আর ওই মেয়েটা ওর দিকে ঘুরে তাকায়, সরি ওই মেয়েটা জানালার দিকে করে তাকিয়েছিল, আর দরজাটা লাগার সাথে সাথে ওই মেয়েটা ওর দিকে ঘুরে তাকায়, আর ওর সামনে এসছে ওর গলা টিপে ধরে। তো ওই মেয়েটা দেখতে নাকি এতটা স্কেয়ারি ছিল, ওই মেয়েটার চেহারা পুরা কিছুটা মানে বার্ন টাইপের ছিল, পুরো বার্ন হয়ে গেছে যেরকম সেরকম ছিল। ও আর টিকে থাকতে পারে না, ও দেখে অনেক ভয় পায় আর অজ্ঞান চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো আমরা ওর কথা শুনে অনেক বেশি ভয় পাই, আমরা চিন্তা করি যে আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমরা খুব তাড়াহুড়ো করে বের হয়ে যাই। তো যখন আমরা বের হচ্ছিলাম, তখন আমরা বাড়ির ভিতর থেকে একটা মহিলা বা একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই, কিন্তু আমরা আর বেশিখানে মাথা না ঘামিয়ে তাড়াতাড়ি ফিরে আসি। তো কিন্তু রাসেল ভাই এখানে ঘটনাটা শেষ হয়নি, ঘটনাটা বরঞ্চ এর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বন্ধু এরপরে মানে ফিরে আসার পর থেকে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় অনেক ব্যাড স্বপ্ন দেখত। স্বপ্নে দেখত ওর স্বপ্নে ওই মেয়েটা এসে ওকে বলতো যে তুমি আমাকে কেন সাহায্য করলে না, একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো, তুমি কেন আমার কাছে আসো না, আমি তোমাকে নিয়ে যাবো আমার সাথে করে। তো আমি প্রতিদিন এরকম স্বপ্ন দেখত। তো দেখতে দেখতে প্রায় একই রকম স্বপ্ন প্রতিদিন দেখে, আর যেহেতু এত একটা ভয়ঙ্কর জিনিস এক্সপিরিয়েন্স করেছে তো অনেক স্টিক হয়ে যায়। তো আমরা অনেক ওয়ারি করি ওকে নিয়ে, ওয়েট করে। তো ও যে ক্যাথিস ছিল ওখানে রিলিজিয়ন নেই, আমি ওকে অনেক রিকোয়েস্ট করার পরে আমি একটা আমার চেনা পরিচিত হুজুরের কাছে নিয়ে যাই। তো হুজুর ওকে প্রথম দেখে তাবিজ টাবিজ দেয় আর পানি পানি পড়া টড়া দেয়। তারপরে আমাদের যেটা বলে যে ওর শরীরের, ইট মিনস ওর লেফট হ্যান্ডে যে কোনো একটা আঙ্গুল কেটে ফেলতে হবে। তো আমরা হুজুর কানে বলি যে এটা তো অনেক বড় একটা রিস্ক, এটা ছাড়া কি আর কোনো উপায় নেই। তখন হুজুর আমাদের যেটা বলে যে না, এটা ছাড়া কোনো উপায় নেই, ওকে যেভাবেই হোক ও মানে উনি আমাদের বলতে পারবে না যে অ্যাকচুয়ালি কি জন্য ওর ডান বাম হাতের আঙ্গুলটা কেটে ফেলতে হবে, বাট এটাই একটা উপায় আছে ওকে বাঁচানোর। দেন হুজুরের কথা মতো আমরা আনিয়ার ডান সরি বাম হাতের আঙ্গুল কেটে ফেলে দিই, আর আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, আল্লাহ হাফেজ।
Boot FM, the night comes alive with Grameenphone.
Just imagine, go. আপনি একটা ঘরের মধ্যে আছেন এবং সেই ঘরের মধ্যে হঠাৎ করে রাতের বেলায় আপনার ঘুম ভাঙলো এবং আপনি দেখছেন পাশের রুম থেকে কেউ আপনাকে ডাকছে এবং বলছে, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। কি করবেন তখন? এবং প্রতিদিনই যদি সেই ঘটনাটা ঘটে থাকে এবং কেউ যদি প্রতিদিনই পাশের রুম থেকে আপনাকে সাহায্য চায়, যদি পরিষ্কার বাংলায় বলে আমাকে একটু হেল্প করবে প্লিজ বা আমাকে একটু সাহায্য করবে প্লিজ, কি করবেন আপনি? তো আগের ঘটনাটা আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং জানার অনেকগুলো নিয়ম আছে, আপনার যদি সিস্টেম আছে আর কি, আপনার চাইলে অপশান আছে অনেকগুলো, আপনার এস এম এস করতে পারেন, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে পারেন, ফুর্তি স্পেস দিয়ে লিখতে পারেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আমাদের ইমেইল অ্যাড্রেস আছে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম @radiofurti.fm, উইচ ইস bhutfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি সরাসরি আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন বা অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আজকে আমি মানে ওই রকম কোনো ইমেল অ্যাড্রেস পড়তে পারছি না, কারণ এই উইকে যে সমস্ত ইমেলগুলো পেয়েছি যে যারা পড়ার জন্য অনুরোধ করে লিখে পাঠিয়েছেন সেগুলো আনফর্চুনেটলি মানে সিলেক্টেড হয়নি। এটা সবচাইতে বেশি আমি সবসময় নিজেকে মানে মনে করি যে আমার লাকটা খারাপ যে এই উইকে আমি কোনো কিছু পাইনি পড়ার মতন, গেস্ট পেয়েছি বাট পড়ার মতো পাইনি। বাট আমি শিওর যে আগামী সপ্তাহে কেউ না কেউ আবারও পড়ার মতো কিছু একটা পাঠিয়ে দিবেন এবং সেটা আমি পড়ব। সো এই সপ্তাহে ইমেইল আর আমি পড়ছি না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আরো একবার বলি, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন, শুনছেন সবসময় ভিডিও ফুর্তি, আর এই মুহূর্তে চলছে ভূত এফএম। আমি আজকে একাই শো করছি এবং আমার সঙ্গে রয়েছে আজকে অতিথিরা, আজকে আনফর্চুনেটলি মাসুম ভাইও নাই বাট তিনি আছেন মানে আমাদের সঙ্গে ইনশাল্লাহ, এবং এই মুহূর্তে সিলেটে আছেন বাট তিনি তার কাজ করে দিয়েছেন আজকে আপনাদের যে অডিও ক্লিপ টিপ যা শুনলেন এবং রেডি করে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ মাসুম ভাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং পরবর্তী অতিথি মানে হচ্ছে আমাদের প্রথম যে অতিথি আছেন তাদের কাছে আবারও ফিরে যাচ্ছি। আপনার না আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, আরেকবার বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার, আমি পিন্টু আসছি ঢাকা বর্ণাপল্টন থেকে।
ওকে,
আপনার সঙ্গে আপনার ওয়াইফ আছেন, তো আমরা দুজনকে একটু শুনবো। তার আগে বলি যে আমার খুব ভালো লেগেছে শুনে এটা জেনে যে আপনার ওয়াইফ এবং আপনি আপনার দুজন আজকে এসেছেন এবং আপনার ওয়াইফের আজকে বার্থডে এবং আপনারা এখানে এসেছেন। তো ভূতাত্ম টিমের পক্ষ থেকে, আমাদের সমস্ত লিসনারের পক্ষ থেকে আপনাকে বার্থডে অনেক 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 শুভেচ্ছা। এই দিনটা অনেক বেশি স্পেশাল হয়, বাট স্টিল আপনারা আমার সঙ্গে আছেন এবং আপনারা এতগুলো লিসনারদের সঙ্গে রয়েছেন। তো আমি আশা করবো যে লিসনাররা সে আপনার মানে আপনি যে বাসায় পরিবার টরিবার সবাইকে ছেড়ে যেখানে এসছেন সেই ব্যাপারটা লিসনাররাও বুঝতে পারলেন এবং তারা আপনাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং হিয়ার।
থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকেও আমাদের আজকে এখানে আসার জন্য এবং সবাই আমাকে উইশ করছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অবশ্যই অফকোর্স। আচ্ছা আমরা এখন বলি যে ওই বাসায় আপনাদের যে প্রবলেম গুলো শুনলাম সেই প্রবলেমের বাইরেও তো আসলে রেগুলার কিছু প্রবলেম হয়, আরো কিছু প্রবলেম হয়। সেই প্রবলেম গুলো কি যেগুলো খুব অসহ্য লাগে? আমরা শুনেছিলাম খুব ভয়ের প্রবলেম, কিছু কিছু প্রবলেম আছে যে অসহ্য লাগে, খুব বিরক্ত লাগে, যেগুলো যে কেন হয়?
একটা প্রবলেম ভাইয়া যেটা কমন প্রবলেম যেটা যে কেউ ফেস করবে আমার রুমটাতে,
যে কেউ মানে যে কেউ
এটা ফেস করবে
দিনের রাতে,
দিনের রাতে যে কোনো সময় আপনি ফেস করতে পারবেন, একটা কমন আমি যে কারো জিজ্ঞেস করি যারা ফেস করছে, সেটা হলো যে আমার রুম আমার রুম আর ডাইনিং স্পেস থেকে মানে মিডিলে যে জায়গাটা আছে সেখান থেকে তিনটা রুম থেকেই মিডিলের জায়গাটা দেখা যাবে। ওই জায়গাটা আপনি যখনই আপনি কোনো জায়গা থেকে তাকাবেন, মানে আপনি একটা কাজ করতেছেন যে কিছু করতেছেন, আপনি যখনই ওইখানে তাকাবেন মনে হবে এই মাত্র একটা মেয়ে সরে গেছে পাশে।
আচ্ছা
আপনার ও আপনাকে তাকাইছিল বা ওই রুমে আপনি থাকলে আমার রুমটাতে থাকলে মনে হবে যে আপনার আপনাকে কেউ দেখতেছে, মনে হবে কেউ আপনাকে দেখতেছে কিন্তু আপনি
যে সাউন্ডটা শোনা
সাউন্ডটা আপনি ধরেন আপনি একটা আমি রাগ হইলে তার উপরে প্রচন্ড রাগ হইলে দেখা যাচ্ছেন দাঁত মুখ একবারে নাক থেকে একটু নিঃশ্বাসে খুবই প্রচন্ড রকম সাউন্ড যেটা একটা প্রাণীর পক্ষে সম্ভব কোন মানুষের পক্ষে সম্ভব না।
আচ্ছা
এইরকম একটা সাউন্ড, এগুলো খুব অড লাগে আর পিছন থেকে এই সাউন্ডটা বেশি হয় আর রাতে তিনটার পর থেকে
পিছন থেকে। মানে কিরকম সিচুয়েশন আপনি একদিনের ঘটনা বলেন?
সিচুয়েশনে যেমন আমি যখন আমি মোবাইলটা ইউজ করি তো আমি একটু উপর হয়ে মোবাইলটা ইউজ করি তো টিভির দিকে থাকলে তো পিছন থেকে আমার বারান্দার দরজাটা পড়ে মনে হয় ওইখান থেকে দাঁড়ায় সে আমাকে আমার দিকে মুভ করতেছে, আমাকে সাউন্ডটা করতেছে। যখনই আমি তাকাই আমি কাউরে দেখতে পাই না কিন্তু সাউন্ডটা আমি তখনও শুনতেছি কন্টিনিউ চলতেছে, এভাবে আমি শুনতে পাই সবসময়।
আচ্ছা আপনি আপনি আর কিছু? হ্যাঁ আপনি কিছু বলতে যাচ্ছিলেন বলেন।
হ্যাঁ আরেকদিন আপনি আমি যখন রাতে শুয়েছিলাম ঘুমের মধ্যে আমি ঘুমাচ্ছিলাম তখন ও একটা ফেস করেছিল আমার চেহারাটা নাকি একদম সাপ অবিকল যে সাপের যে চেহারাটা সেটা ও দেখেছিল।
আচ্ছা
দেখার পরে আমি যেটা করি আর কি যে আমি তখন ঘুম থেকে অলরেডি উঠছি ওঠার পরেই আমি মানে ভাবছি যে ওই জিনিসটাই হবো আমি ওরে ওইটা তখন আমার মাথায় নেই যে ও আমার ওয়াইফ আমি ওর গলা চাপ দিয়ে ধরছি সত্যি কথা যেটা যে আমি ওরে তখন আজ করি যে তোর কি সমস্যা আমি মানে এটা বলছি আমি আমি কিন্তু ওইটারে বলছি আসলে আমি আমার ওয়াইফকে বলি নাই কিন্তু কিছুক্ষণ পর ও যখন আমার আমাকে আমার গাল ধরে ঝাড়ি মারে তখন আমার তন্দ্রাটা ফিরে আসছে যে না আমি ওরেই ধরছি গলা চাপা। তো এই জিনিসটা খুব ব্যাড ছিল আসলে, এটা ভয়ানক একটা ব্যাপার ছিল যেটা আমি দেখে অনেক ভয় পাইছি আর ও বুঝতে পারছে ব্যাপারটা।
আচ্ছা তো এরকম ঘটনা আপনার সাথে রেগুলার
চলতেছে।
আপনি একটা জিনিস বলছিলেন সেটা খুব অবাক লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে আপনারা রিসেন্টলি বাসাটা চেঞ্জ করার
চেঞ্জ করতেছি এখন 10-12 দিন ধরে মানে খুবই কম একবারে অনেক কমে গেছে যে এখন আর সমস্যাটা হচ্ছে না মনে হইতেছে এরকম।
এটা কি আপনি কি একদম মানে দেখছেন যে ড্রাস্টিক্যালি এই জিনিসটা চেঞ্জ আসছে?
চেঞ্জ আসছে
যে যখন আপনি ডিসিশন নিয়েছেন যে
আমাদের ডিটটাও শেষ হইতেছে ডিসেম্বরে
এবং ডিট শেষ হচ্ছে এবং আপনাদের ঝামেলাও কমে
ঝামেলা মোটামুটি হয়তো শেষ হচ্ছে।
আচ্ছা কখনো কোনোদিন এরকম হয়েছে যে এই বাসায় যারা আগে ছিল তাদেরকে আপনি জিজ্ঞেস করেছেন কখনো?
ওই যাদের আগে ছিল একজন ওনার আব্বা মানে ওই মহিলার সাথে কথা হয়েছে আমার যে ওনার আব্বা সেম ভাবেই আর কি স্ট্রোকটা করার পরেই মারা যায়।
আচ্ছা
এরকম সাউন্ড সমস্যা ছিল আর আমাদের
নিস্তার মানে আপনাদের এই বাসাটায় যারাই থাকুক না কেন তারা সবাই একই রকম ফেস করে এবং দিনে রাতে কোনো ব্যাপার
না।
আচ্ছা কোনো সময় কি স্পেসিফিক যেমন আপনারা শব্দটাকে নির্দিষ্ট সময় শোনেন ঠিক একইভাবে কোনো সময় কি দেখেছেন যে উৎপাতটা বেশি বাড়ে কোনো
একটা যেদিন বেশি হবে সেদিন মনে করেন যে আপনার 3টা থেকে শুরু হবে 4টার আগ থেকে আর 4টার ঠিক 10-15 মিনিট আগেই শুরু হবে আপনি চাটা
রাত দিন একটু বলতে হবে আমাদেরকে
লাস্ট আমি এটা
রাত না দিন তাই বলছি
রাতে রাতে গভীর রাতে আপনার 3টা 3:30টার পরে আমি 3:45 হবে যে মানে ওইখানে আশেপাশে পল্টনের ওই জায়গায় কেউ মোরগ পালার কথা না একটা ন্যাচারাল মোরগের আমি মানে ডাক শুনতেছি এবং ও শুনছে আমার সাথে আমি ডাক দিয়ে শুনাইছি দেখো শুনতেছি যে ওই রাগান্বিত শব্দটা হওয়ার পরে কিছুক্ষণ পরেই মোরগ ডাকতেছে প্রায় সময় আমি মোরগের ডাকেও আমার ঘুম ভাঙছে রাত্রে তখন বাজে আপনার 3:30
ঢাকা শহরে মোরগের ডাকে ঘুম ভাঙা ব্যাপারটা খুবই
হ্যাঁ তাও আমাদের পাশে আশেপাশে মানে বিল্ডিং কোনো জায়গা নেই এরকম অবস্থা।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেকটা টাইম দিলেন আমাদেরকে। এবং
রাসেল ভাই, আমার একটা উইশ ছিল আমার ওয়াইফের জন্য, ওর আগে আগে কখনো যেটা বলি নাই, আই লাভ ইউ, আর জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা, অনেকদিন বাঁচো, আমার চেয়ে বেশি দিন বাঁচো, 1000 বছর বাঁচো, আমি খুশি হব।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আপনারা এই ব্রেকের মাঝখানে আমাদেরকে SMS পাঠাতে পারবেন, এবং আমাদের SMS করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTA, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radio.fm, তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি আপনাদের ঘটনা অডিও ক্লিপের মাধ্যমে, অর্থাৎ রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, অথবা লিখেও পাঠাতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ আপনি কিন্তু ভিজিট করতে পারেন, চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.rasel। এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমডি সাউন্ড যেমন আমাদের ফেসবুকে আছেন, জহুরুল আহমেদ, জাবরুল আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন বাঁধন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আবিদ, আমাদের সঙ্গে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে আছেন মাসুম, ডার্কনেস মাসুম আমাদের সঙ্গে রয়েছেন, দেখতে পাচ্ছি তন্ময় মাহমুদ আমাদেরকে সাথে আছেন, নাবিম, এছাড়াও আমাদের সাথে রয়েছেন এমডি শাওন, আমাদের সঙ্গে তুহিন আছেন, দিশা আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রহমান, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিজানুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও একজন অনেক SMS পাঠালে যা হয় স্কল করে করে নামতে হচ্ছে এবং টাইম চলে যাচ্ছে, তরি রয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাজমুল সোহেল, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মেহেদি, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি পায়েল রহমান, রাফিন আহমেদ খসরু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও জয়বুল আশাক জিয়াস আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাদমান সাইফ সহ আরো অনেকে। তো আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান মোবাইলের মেসেজ করে আমাদের SMS পাঠান, আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অ্যান্ড আমরা আরো আরো ঘটনা নিয়ে আপনাদের সাথে আবারও কিছুক্ষণ আমাদের ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, night comes live with Gramin Phone. You should have shop somewhere ready for 8.2 FM. I'm Rasla Chishate. And Amra Bhut FM er ekdom mane motamoti শেষের দিকে বলবো না, এখন বেশ কিছু টাইম আছে, আমাদের আরো এক দুজন গেস্ট রয়েছেন এবং আমরা যদি সময় পাই তাহলে আমরা অডিও ক্লিপ শোনাবো আপনাদের কিছু। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী উদ্বৃত্তের কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো।
হ্যালো লিসেনার, হ্যালো রাসেল ভাই,
হ্যালো,
আমি শেরপুর থেকে এসেছি, আমি বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটি সিসিডি ভলান্টিয়ার।
ওকে, চলে যাই আপনার ঘটনায়।
ঘটনাটা ঘটে আমার বাবার সাথে, বেসিক্যালি আমি যখন ক্লাস টুতে পড়ি, তার মানে আজকে থেকে প্রায় 12 বছর আগের ঘটনা। আমার বাবা আমার ফ্যামিলিতে সবচেয়ে বড় ছিল, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল,
জি
বলে রাখা ভালো, আমাদের মানে দাদার যে মানে প্রপার্টি ছিল সেটা দেখাশোনা আমার বাবাই করতো। তো বেসিক্যালি সারাদিন কাজকর্ম শেষে, সবকিছু দেখাশোনা করা শেষে, আমাদেরকে নিয়ে আমার বাবা মা সহ আমরা নানু বাড়িতে বেড়াতে যাই। তো আমাদের বাড়ির রাস্তাটা হচ্ছে এরকম, আমাদের বাড়ি থেকে নানু বাড়ির রাস্তাটা হচ্ছে 1 কিলোমিটার দূরত্ব, যেখানে 1/2 কিলোমিটার আমাদের মানে মাটির রাস্তা ছিল আর 1/2 কিলোমিটারের মতো ছিল মানে মেইন রোড। তো আমরা মেইন রোডে উঠতে হলো আমাদের 1/2 কিলো রাস্তা মানে পায়ে হেঁটে যেতে হতো। তো ওইখানে মানে যেখানে পায়ে হেঁটে যেতে হতো সেখানে একটা জঙ্গল ছিল, সেখানে মাঝে মধ্যে কিছু অস্বাভাবিক কার্যকলাপ করতো, যেমন কিছু দেখা যেত শ্যাডো বা আর কিছু আওয়াজ আসতো, কিংবা মাঝে মধ্যে দেখা যেত যে মানে কোনো একটা আগুনের ফুলকি হঠাৎ করে জ্বলে উঠতেছে। তো আমরা সন্ধ্যা 7টার দিকে রওনা হয়ে আমার নানু বাড়ির উদ্দেশ্যে, তো যেতে বেশিক্ষণ লাগে না। তারপরে আব্বু রাতে খাওয়া দাওয়া করলো অ্যান্ড নানার সাথে গল্প করা শেষে বাড়িতে চলে আসলো আসার সময় আর কি। তো তখন রাত বাজে 11:30, আব্বু আমাদের নানু বাড়ি থেকে রওনা দিলো। রওনা দেওয়ার পর মানে যখন মেইন রোডটা ক্রস করে মাটির রাস্তায় নামতে যাবে, তখন কিছু কুকুর স্লাইড মানে কিছু আওয়াজ করতে থাকলো আব্বুকে দেখে রাগান্বিত হয়ে বা এরকম টাইপের কিছু। তো আব্বু কি করলো, বা এগুলোতে ভয় পাইতো না যেহেতু, তাই মানে একটা গাছের ডাল ভেঙে আব্বু কুকুরগুলোকে তাড়িয়ে দিতে লাগলো। তো এক পর্যায়ে কুকুরগুলো সব চলে গেল এবং আব্বু মানে ওই রাস্তায় মানে যাওয়া শুরু করলো। রাস্তাটার বর্ণনা হচ্ছে এরকম যে মানে রাস্তার এই মাথায় কিছু বাড়িঘর আর আমাদের বাড়িঘরটা যেখানে সেখানে বাড়িঘর, মাঝখানে হাফ কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, মাঝখানে শুধু একটা জঙ্গল আর জঙ্গলের পাশে একটা পুকুর ছিল। তো পূর্ণিমার রাত ছিল, আব্বু আস্তে আস্তে মানে আমাদের বাড়িতে যাইতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর আব্বু কিছু একটা মানে নোটিস করতে পারে যে পুকুরের পাশে কোনো একটা কিছু শুয়ে আছে, লাইক সাদা কাপড় চোপড় পরে লাশের মতো করে। তো আব্বু ভাবছে হয়তোবা পূর্ণিমার রাত কোনো একটা রিফ্লেক্ট বা এরকম কিছু পড়ছে রাস্তার উপরে, এর জন্য এরকম লাগছে। দেন আব্বু আস্তে আস্তে মানে এগোতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে যখন ওই জঙ্গলটার পাশে যায় এবং মানে মুখটা ঘোরে, তখন দেখতে পারে যে আসলে একটা লাশ একটা খাটিয়ার উপরে শুয়েছিল যেটা মানে পুরো রাস্তাটা ব্লক করে ফেলছিল। তো আব্বু বেসিক্যালি একটু ভয় কম পায়, তো ভাবলো যে এই রাস্তা দিয়ে তাহলে যাওয়ার দরকার নেই, অন্য একটা রাস্তা বেছে নিই আর কি। তো অল্টারনেটিভ একটা আরেকটা রাস্তা ছিল, সেই রাস্তায় আব্বু মানে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু সেম প্রবলেমটা আব্বুর সাথে ঘুরতে থাকলো, রাস্তার মধ্যে লাশ এরকম কিছু একটা। তো আব্বু ভাবলো যে এই রোড দিয়ে যদি যায় তাহলে একটা নদী পড়বে যেখানে আরো ঝামেলা হতে পারে, নদীর মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে। সো আব্বু ভাবলো যাই হোক এখান দিয়ে যেতে হবে আমাকে। সো আগের যে রাস্তাটা ছিল সেখানে ফেরত আসলো আর ওই দিক দিয়ে যেতে শুরু করলো। কিন্তু ওই জঙ্গলটার সামনে যখনই গেল তখনই ওই লাশটা আব্বুর সামনে পড়লো। আর তখন আব্বু মানে খুব একটু ভয়ই পেল যে আসলে বারবার একই জিনিস ঘটতে রিপিট করতেছে। তো আব্বু বলে রাখা ভালো যে স্মোক করতো, টেনশনের কারণে হয়তোবা পকেট থেকে একটা সিগারেট বের করে মানে সিগারেটটা লাগালো। তো রাসেল ভাই এটা আসলে আমি যতটুকু জানি যে মানে আগুন দেখলে এরা মনে হয় মেবি ভয় পায়, এটা জানতো আর কি। তো যখন মানে আব্বু সিগারেটটা ধরালো, কিছুক্ষণ পরে লাশটা একটু সরে গেল এবং আব্বুর যাওয়ার জন্য রাস্তা মানে যাওয়ার জন্য হেঁটে যাওয়ার জন্য যতটুকু রাস্তা ততটুকু আব্বু জায়গা পেল। তো যখনই সুযোগ পেল আব্বু তখন মানে তাড়াতাড়ি করে চলে গেল যেখানে একটা সেচ পাম্প ছিল, ওইখানে গিয়ে দাঁড়ালো। তারপরে সেই শ্যাডো বা লাশটা যেটা, সেটা মানে আব্বুকে বলতেছে যে তোর মার দোয়ার কারণে আজকে বেঁচে গেলি, তো তুই যা, তোর সাথে কোনো এক সময় আবার দেখা হবে। তো নর্মালি আব্বু চলে আসলো বাড়িতে এবং যেহেতু মানে মোটামুটি ভয় পাইছে আর আব্বু একটু দূরে ছিল মানে দাদার ঘরের চেয়ে আমাদের ঘরটা একটু দূরে ছিল, তো এখানে আসার পরে রাত তো অনেক হয়েছে প্রায় 12:30 বাজে। তো আব্বু আসলে কারোর সাথে ঘটনাটা শেয়ার না করে ঘুমিয়ে পড়ে। তো মাঝরাতে হঠাৎ করে আব্বুর মানে ঘুম ভেঙে যায়, সেটা আম্মুর ডাকে। তো আম্মু মানে আম্মুর মতো দেখতে একজন মহিলা, ঠিক যে কাপড়ে আম্মু নানুবাড়ি গেছিল সেই কাপড়টাতেই সেম ভাবেই আম্মুকে আব্বুকে ডাকতেছে বাইরে যাওয়ার জন্য বাইরে থেকে। তো আম্মু আব্বুর মানে প্রিভিয়াস যে ঘটনাগুলো সেগুলো মনে নেই কিছুই। তো আব্বু অনুকরণ করতে লাগলো ওই মহিলাটার যে চলো বাইরে যাব, আব্বু বলছে ওকে চলো। তো টিউবওয়েল
অনুসরণ করতে লাগলো।
জি জি, আব্বু আসলে মানে টিউবওয়েল পাড়ের কাছাকাছি গিয়ে আম্মুকে বললো যে আচ্ছা তুমি যাও আমি একটু সিগারেট খাবো। তো আম্মু বললো যে না তুমি আমার সাথে চলো, আমি টিউবওয়েল পাড়ে যাব না, আমি আসলে ওই জঙ্গলটাতে যাব একটু, তাহলে এত রাতে জঙ্গলে? বলছে হ্যাঁ দরকার আছে। তো আব্বুর হঠাৎ করে মনে হলো যে আম্মু তো আসলে জঙ্গলে যাওয়ার কথা না, এবং সে তখন মানে আগের যে রাতের ঘটনাটা সেটা মনে করতে লাগলো, আসলে পুরোটাই মনে পড়ে গেল আর কি। তো আব্বু আস্তে আস্তে ব্যাক স্টেপ নিচ্ছিল, তখন মানে ঘরের মধ্যে এসে দরজা লাগিয়ে দিল এবং প্রচন্ড ভয় পেল যে কারণে বাইরে আর গেল না বা কাউকে ডাকও দিল না। তারপরে সারা রাত জেগেছিল, তো শেষ রাতের দিকে ঘুমেই পড়ে, সকালবেলা উঠে প্রচন্ড জ্বর থাকে, আমাদেরকে খবর দেওয়া হয় আমরা আসি। ঘটনাটা এইখানে থেমে গেলে হয়তো বা ভালো হতো, আর কি বেশি খারাপ কিছু হতো না। বাট রাসেল ভাই এর চেয়ে আরো অনেক বেশি খারাপ ঘটে যখন আমার আব্বুর দিনের বেলায় প্রচন্ড জ্বর আসে, এমন জ্বর যে তার শরীরটা মানে জ্বরে পুরো পুড়ে যাচ্ছে এরকম কিছু। তো ওইখানে যে স্থানীয় মেডিকেলের যে মানে ভিলেজ ডক্টর গুলো আছে ওনারা এসে ট্রিটমেন্ট করে, কিন্তু ওনারা মানে কোনোভাবে জ্বরটা কন্ট্রোল আনতে পারে না। তো আমাদের যে টাউনে যে মানে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হয়, কিন্তু আমার একটা দাদা ছিল, উনি অনেক বড় মাপের কবিরা ছিল, যে আসলে মানে বললো যে না আসলে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি একটু ঝাড়ফুঁক করে দেখতে চাই যে আসলে কি হয়েছে। তো দাদা আসলে ওনার আমি যতটুকু শুনছি ওনার সাতটা জিন ছিল, সাতটা বড়ি ছিল, ইভেন উনি ওগুলা দিয়ে পরীক্ষা করে দেখলো যে এই টাইপের কিছু ঝামেলার জন্য আসলে জ্বর আসে। আব্বুর উপরে ওইটার প্রতিক্রিয়াটা তখনও ছিল, তো উনি ঝাড়ফুঁক করলো, ঝাড়ফুঁক করার পরে কিছু দিল, দেওয়ার পরে ওনার জ্বরটা আব্বুর জ্বরটা আস্তে আস্তে কমে যেতে লাগলো। এবং মানে আশ্চর্যের বিষয় হচ্ছে আসল ভাই যে মানে দশ মিনিটের মধ্যে আব্বুর শরীরে পুরো জ্বর নাই, সব জ্বর উধাও। আর আব্বু মানে রাতের ঘটনাটা দাদাকে বললো, দেন দাদা সবকিছু শুনে একটা তাবিজ দিল, তাবিজটার উপকরণ ছিল এগুলা, একটা সাদা হাঁস যেটার রক্ত, একটা সাদা কবুতর যেটার রক্ত, আর একটা সাদা মোরগ যেটার রক্ত, তিনটার রক্ত মিশ্রণ করে ইভেন আর কিছু উপকরণ ব্যবহার করে একটা তাবিজ তৈরি করলো।
ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সাধারণত এই ধরনের ঘটনাগুলো সাধারণত আমরা সিলেক্ট করি না, আমি জানি না আপনাদের কেমন লেগেছে, এই যে হঠাৎ করে যাওয়ার সময় যার সঙ্গে দেখা হলো তিনি কথা বলে ওঠেন, সেটা লাশ বা অন্য আরো অনেক কিছু যে কোনো ক্রিয়েশনে হতে পারে, বাট সে কথা বলে ওঠে, জিনিসটা আমাদের কাছে একটু কেমন যেন লাগে, বাট জানি না আপনাদের কেমন লাগবে, সেই জন্য ঘটনাটা সিলেক্ট করবো আপনাদের শোনালাম, জানি না কেমন লাগবে আপনাদেরকে আপনাদের কাছে, এবং অবশ্যই আপনারা জানাবেন যে এই টাইপের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে, তা আমরা বুঝতে পারবো আপনাদের মানে টেস্টটা বোঝা আমাদের জন্য অনেক ইজি হবে আর কি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব।
হ্যালো লিসনার্স, আমি ডলার সিদ্ধপ্রেম বলছি। হ্যালো লিসনার্স, আমি ডলার সিদ্ধপ্রেম বলছি, ওয়ারি থেকে এসে ওল্ড ঢাকা। তো সরাসরি ঘটনা চলে যাই, আজকে এক বছর তিন মাস আগে গত বছর মে মাসে আমাদের বাড়ি ভাঙা হয় আর কি, কনস্ট্রাকশন কাজে করার জন্য। তো ওখান থেকে আমরা একটা বাসা ভাড়া নিই যেটা পুরান ঢাকার একটা স্থানে, সেখানে বাড়ির মাল সামাল নেওয়ার জন্য আমি একা থাকতাম। তো মাঝে মধ্যে রাত্রবেলা এই সময়টা বৃষ্টি সিজন ছিল, জুন জুলাই মাস এরকম। তো বৃষ্টির সিজনে এখন মাঝে আমি যেখানে শুতাম পাশে একটা গাছ ছিল, গাছের ভিতরে একটা হিন্দু বাড়ি ছিল। তো বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে দেখতাম যে বৃষ্টির সময় গাছের আমি যেই সাইজে শুতাম সেখানে গাছের মধ্যে মাঝে মধ্যে পানি পড়ত, বলতে গাছের মধ্যে পাতা ভিজত না। তো সেটা এটা কিরকম জানি একটা ফিল হতো, বাট আমি সেটা বেশি ইয়ে করতাম না, রাতে একা থাকতাম, তো ভাবতাম যে এগুলো হ্যালুসিনেশন হতে পারে। ঠিক আছে, দেন রেগুলার মাঝে মধ্যে দেখি যে মানে এটাই গাছটা বাতাস চলতেছে কিন্তু গাছ ততটা নড়ছে চড়ছে না। ঠিক আছে, সেখানে কিছুটা মনে হতো যে একটু অন্যরকম হতে পারে, বাট রাত্রবেলা গাছটা প্রায় আমাকে নজর পেয়ে নিত, যে এখানে আমি গাছের দিকে বারবার তাকাতাম, মনে হতো যে গাছটা যে কিছু আছে আমাকে টানতো এই গাছটা। তো যাই হোক, ওখান থেকে আমরা প্রায় কোনো একটা কারণে ওখান থেকে মুভ করি, মুভ করার পরে আমরা আরেকটা বাসা নেই যেটা বাড়িতে এখন বর্তমানে আছি। তো ওখানে আমি রাত্রবেলা কী করব, মানে সবাই ঘরের মধ্যে থাকে, তো রাত্রবেলা আমি ফেসবুক টেসবুকে বসি, ইন্টারনেটে চ্যাটিং করি, তো তখন গেমস টেমস খেলি। তো হঠাৎ আমি যেখানে ঘুমাই, যে বলিনি আমাদের ফ্ল্যাটটা হচ্ছে তিন রুম ডাইনিং ড্রয়িংয়ে, তো তো আমার ভাইয়া বোন থাকা মা বাবা থাকাতে আমি ড্রয়িং রুমে থাকি। সো দ্যাট এমন একটা সময় রাত ঠিক দেড়টা থেকে তিনটা আড়াইটা এই সময়টার মধ্যে একটা বাবু, মানে সাত আট মাসের বাচ্চা, একদম ছোট, সাত আট মাসের বাচ্চা, এর বেশি হবে না, সে এমন ভাবে চিৎকার করে ওঠে যে মনে হয় সে কোনো ভয়ানক কিছু দেখতেছে বা কেউ তাকে মারতেছে, মারতেই আছে, এরকম মনে হয় যে সে মার খাতে আছে বা একদম ভয় লাগতেছে, তার অস্থির অবস্থা, মানে বাচ্চা যেমন আঁকড়ে যায় কাঁদতে কাঁদতে, ঠিক এরকম। এটা আমার নিজে তো আমি ভয় পাই রেগুলারই, এটা আমি ফিল করি রেগুলার বলতে প্রতিদিন না, হঠাৎ চার দিন পাঁচ দিন সাতটা, মানে যখন আমি ধ্যান করি যে আমি গেমস খেলতেছি হঠাৎ করে এটা
অন্য কোন কাজে
বিজি, কিন্তু হঠাৎ করে যখন এই কান্নাটা আসে তখন আমাকে কেড়ে নেয় ওই জায়গার মধ্যে কথা, মানে কান্নাটা আমার ওখানে ধ্যানটা নেওয়া যায় যেন আমি ওইটাকে শুনি। তো এরকম হতে হতে একদিন আমি কথা বলতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে ফোনে, তো ওই কান্নাটা শুনতে পায় শুনতে পায়। আমি ওকে এর আগে একবার ওকে আমি শেয়ার করছিলাম যে দেখো আমি রাত্রেবেলা এরকম এরকম শুনি, কিন্তু আমি আমাদের অ্যাপার্টমেন্টে জিজ্ঞেস করে দেখেছি যে আমাদের উপর থেকে নিচ পর্যন্ত কোনো এরকম ছোট বাচ্চা নেই, সাত আট মাসের বাচ্চা তো দূর কথা, এক দুই বছরের বাচ্চা নেই।
আচ্ছা ঠিক আছে, এটা হতেই পারে, মিস্টেক হতে পারে আমার। দেন তারপরে একদিন আমি কান্নার আওয়াজ শুনতে পারি, তো আমার যে ফোনে কথা বলতেছিলাম আমার গার্লফ্রেন্ড সাথে, তখন সে বললো যে এটা তুমি আম্মুকে শেয়ার করো। দেন আমি আমার আম্মুকে বললাম যে আম্মু এরকম এরকম হয়, কাকে আর না এরকম হবে কিভাবে, এখানে হয়তো বা তার বাচ্চা থাকতেই পারে, অসম্ভবের কিছু নাই। ঠিক আছে, দেন আমার আম্মুকে আমি একদিন হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে সাথে সাথে উঠে নিয়ে আসি। উঠে নিয়ে এসে পরে দেখি যে সে কান্না করতেছে, আমার আম্মু যখন আসলো আমি ডাকা শুনলাম, তখন আর আম্মু শুনতে পারতেছে না, আমিও পাইনি আওয়াজ। ঠিক আছে, আম্মু কিছুক্ষণ পর চলে যাওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি যখন শুয়ে পড়তেছি, আবার সেই কান্নার আওয়াজ।
আচ্ছা,
কি হলো এটা তো আমি রেগুলার এটা বুঝতে পারছি। ঠিক আছে, দেন আরেকদিন আমি এখানে আবার সেই চ্যাটিং আর গেমস খেলতে ব্যস্ত ফেসবুকে, ঠিক হঠাৎ আমি ফিল করি যে কি একটা ছোট বাচ্চা বা সাদা কাপড় মোড়ানো বাচ্চারা, যেমন ছোট থাকলে সাদা কাপড় মোড়ে রাখে বেশিরভাগ তলা দিয়ে আর ইয়ার উপরে, সে আমার জানলা ঠিক যেখান দিয়ে আওয়াজটা আসে সেখানে উপরে যাচ্ছে আর নামছে, যেমন লিফট উপরে আর নামে আর নামে, সেরকম একটা বাচ্চা যায়
উপরে উঠছে নামছে এবং খুব স্মুথলি
স্মুথলি। তো তখন আমার জিনিসটা অতিরিক্ত ভয় লাগে যে আমি এখানে একা ঘুমাই, এছাড়া আমার অন্য অন্য ঘরে যেগুলো আছে, আমার আম্মু আব্বু এবং ভাইয়া তারা গেট লাগিয়ে নেয়, আমি শুধু একটা রুমের মধ্যে আমি একা থাকি। সো দেন আমার এটা ভয় লাগাতে আমি পরের দিন সেটা
চোখের সামনে আপনি দেখছেন যে বাচ্চাটা,
হ্যাঁ আমি চোখের সামনে এটা একদম স্ট্রেট দেখেছি আর স্পষ্ট দেখেছি পরের দিন যখন আমি হাই গ্লাসটা লাগিয়ে ঘুমাইছি, আমার ভয় লাগছিল। সো দেন ওই সময় হঠাৎ করে তখন আমি ঘুমে যাবো এমন অবস্থায় টাক টাক করে দু তিনটা শব্দ হচ্ছে থাই গ্লাসের মধ্যে নক করলো, থাই গ্লাসের মধ্যে নক করবে এত রাত্রেবেলা, এত ইঁদুরও হয় না, এত উপরে আমাদের বিড়ালও হয় না, তো কিভাবে, আমরা পাঁচতলা ফ্লোরে থাকি তো এটা তো অসম্ভব। তারপরে আমি কেন জানি নিজের থেকেই খুলে ফেলি, আমার ভয় বলতে নেই কে জানি আমি থাই গ্লাসটা খুলে ফেলি, খুলে ফেলে দেখি তো তখন আমি চলে আসবো যে কিছু দেখি নাই, এমন সময় হঠাৎ করে মনে হয় যে আবার কিছু জানি দেখলাম নিচে নামলো। সো আমি আবার নিচে সাথে সাথে নিচে তাকাইলাম, তাকানোর পরে সো আবার সেটা উপরের দিকে যাওয়া গেছে, যাওয়ার পর আমি তখন স্পষ্ট দেখলাম যে একটা ছোট বাচ্চা, তার ফেসটা হোয়াইট কালার একদম সাদা টপ দেবে কিন্তু একটু হালকা ছায়ার মতো, মানে একদম স্পেসলি পুরো বাচ্চাটা যে এটা বলতে পারে না, এই ছায়ার মতো। সো উপরে চলে গেল, দেন আমি কিছুক্ষণ উপরের দিকে তাকালাম নিচের দিকে তাকালাম, তো কিছু না পরে গেটে থাই গাছটা লাগিয়ে আবার শুয়েছি। শোয়ার পরে তারপরের দিন ঘুমের থেকে উঠে আমি নিচের দিকে দাঁত ব্রাশ করতে করে দেখি যে একটা সাদা কাপড় ওখানে নিচে পড়ে আছে, তা আমি নিচে আমাদের ম্যানেজারকে বললাম যে একটু চেক করে নিতে বা এটা ইয়া পড়ে আছে কিনা, তো উনি দেখছে ওটা, দেখার পরে আমাকে জানি না উনি নিজের থেকে ওইটা নামিয়ে সবাইকে অ্যাপার্টমেন্টে জিজ্ঞেস করলো যে এটা কি আপনাদের কাপড় কিনা, এটা সেটা বললো যে না এই অ্যাপার্টমেন্টে এইরকম আমাদের কোনো কাপড় নেই, তো পাশে অ্যাপার্টমেন্টও হতে পারে বা হতে পারে, তো উনি আর এটা নিয়ে ইয়া করে নাই। দেন ওই দিন রাত্রে গেল, পরে ঠিক এরপরের দিন আবার সেই একই অবস্থা, আমি সেই নক নক করে আওয়াজ পাই। এখন ওই স্টিল নাও রাসেল ভাই, কিছুদিন আগেও আমি সেম কিছুদিন বলতে কি তো গত 15-20 দিন আগে সেম আমি রাত্রেবেলা এরকম আওয়াজ শুনতে পাই, এবং কি আমার যে আমি ফোনে কথা বলি রাত্রেবেলা তখন যখন আমার গার্লফ্রেন্ড শুনতো, এখন শুনতে পারে যে এরকম আওয়াজ আসে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, এবং এটা মনে হয় ফার্স্ট টাইম কিনা জানি না, অনেকদিন হয়ে গেছে আসলে মনেও থাকে না, বাট শুনলাম যে ফোনের অপর প্রান্তে যিনি আছেন তিনিও শুনতে পাচ্ছেন যে এই প্রান্তে ঝামেলা হচ্ছে। তো আজকের সবগুলো ঘটনাই কিন্তু মোটামুটি অলমোস্ট সবগুলো ঘটনাই ছিল আপনার মানে এমন মানে বিষয় নিয়ে যেটা হচ্ছে আপনার চারপাশে, মানে আপনি আপনার বাসা কল্পনা করলে হবে এটা আপনার বাসাতে ঘটবে। সো এই এবং প্রত্যেকটা বাসায় কারো না কারো অস্তিত্ব টের পেয়েছেন, কোনো সময় সেটা ছিল বাচ্চা, কোনো সময় সেটা হয়তো পরিণত হয়েছে মানে পূর্ণ বয়স্কে বয়স্ক কারো কেউ মানে মানে কিছুতে, বাট মানে প্রতিটা ঘটনাই কিন্তু একদম মানে বাসা কেন্দ্রিক। সো এইগুলো আপনি চোখ বুঝলেই দেখতে পারবেন, আপনার চারপাশের যে পরিবেশ সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবেন, মিলিয়ে নিতে পারবেন, এবং আপনি যদি ভাবেন যে এটা আপনার বাসাতেই ঘটছে সেটা ভেবে নেওয়াটাও খুবই 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 ইজি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজে অনেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে তারা লিখছেন আমাদেরকে। আমি দেখতে পাচ্ছি আনাফ আমাদের লিখেছেন ভয় পাচ্ছি, আমাদেরকে লিখেছেন দেখতে পাচ্ছি রাসেল ভাই অনেক ভালো লাগছে এটা লিখেছেন লিটন, এছাড়াও আমাদের সাথে লিখেছেন নাজমুল নাইস, এবং আজকের পর্বটা ভালো লাগছে লিখেছেন রাজন খান, এবং আমাদের ঢাকাইয়া পোলা রায়হান লিখেছেন একটুও ভয় লাগে না। এটা আপনার অরিজিনাল নাম তো না, ঢাকাইয়া পোলা রায়হান, মানে পরীক্ষার খাতাতে আপনি এটাও লিখেন। শাহেদ স্কাই আমাদের লিখেছেন যে অনেক ভালো লাগছে। সাবিনা আক্তার রাইসা আমাদের লিখেছেন মিস্টেক, আমাদের এছাড়া দেখতে পাচ্ছি ইফতেখার লিখেছেন লাস্ট ইমেল এর স্টোরি অ্যান্ড সাউন্ড ক্লিপ, এগুলো হচ্ছে রিয়েলি আচ্ছা রিয়েলি অসম ছিল অ্যান্ড হরিবল লেগেছে তার কাছে অনেক বেশি। দুলাল চন্দ্র বর্মন আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে সিলেট থেকে, তিনি শুনছেন। আমাদের সঙ্গে রয়েছেন সরওয়ার হুসেইন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সাথে দেখতে পাচ্ছি যে এছাড়াও রয়েছেন রেক শরীফাত আহমেদ, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের সাথে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরমান রিজু, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট রেডিও ফিফটি ডট এফ এম, হুইচ ইজ BHWT FM এট দ্য রেট RADIO FORTI.FM। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। হাসান আমাদের খুলনা থেকে SMS করেছেন এবং তিনি শুনছেন আমাদেরকে। শান্ত আমাদের সাথে হেডফোন নাই এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি যে এখানে মেরিনা SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে লাস্ট যে স্টোরিটা সেটা খুব ভালো লেগেছে তার কাছে, ইয়েস ইট ওয়াজ গুড। অ্যান্ড সানি আমাদেরকে লিখেছেন ঢাকা থেকে। এছাড়াও লালবাগ থেকে শেখ হিসাম আমাদের সাথে আমাদেরকে লিখেছেন ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছিল তার কাছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে হাসান খুলনা থেকে SMS করেছেন, বাপ্পি আমাদের SMS করেছেন হাজারিবাগ থেকে এবং তিনি ভূতাশ্রমের একজন পাগলা ফ্যান সেটা লিখেছেন। জয় শ্যামলি থেকে SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ সত্যি তারা শুনছেন আমাদেরকে। নাজমুস সাকিব কল্যাণপুর থেকে আমাদের SMS করেছেন এবং কল্যাণপুর থেকে তিনি SMS করে জানিয়েছেন যে তার কাছে স্টোরি আছে তার নিজের সাথে ঘটে যাওয়া, ইনশাআল্লাহ এক্সামের পর তিনি পাঠাবেন, উইল বি ওয়েটিং ফর দ্যাট। কেপি অয়ন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন এতে রয়েছে আদনান, এছাড়া আমাদের সাথে রয়েছেন শাকিল আহমেদ, এছাড়া আমাদের সাথে রয়েছেন তৌহিদ মোল্লা, আমাদের সাথে রয়েছেন তৌফিক, এছাড়া আমাদের সাথে রয়েছেন রাফিয়া, বিপ্লব আমাদের সাথে রয়েছেন, ডক্টর সারোয়ার মোহাম্মদ মধুপুর থেকে আর রয়েছেন আমাদের সঙ্গে, এছাড়া আমাদের সাথে রয়েছেন রাজশাহী থেকে হিমেল, এছাড়াও জিলান হাসনাত আমাদের সাথে রয়েছেন নাটোর থেকে, জাহিদ মহাখালী থেকে আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি মিরাজ, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তিনি লিখেছেন যে SMS পড়া হলো না কেন। অলরাইট, SMS পড়া হলো না কারণ আপনি শিওর যে SMS পড়া হয় নাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সিয়াম আছেন, তিনি বলছেন যে আই এম ভেরি সিক, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি যে SMS করেছেন হাসান, এছাড়া আমাদের সাথে SMS করেছেন সাকিন, এছাড়াও আমাদের সাথে জিলান SMS করেছেন আরো অনেকেই। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Grameenphone.
Yes, the night comes alive with Grameenphone. স্বপ্নম মিরপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন, ফাহিম ফয়সাল আমাদের সঙ্গে রয়েছেন বনশ্রী থেকে, আমাদের সঙ্গে রয়েছেন নাজমুল, এছাড়া আমাদের সাথে রয়েছেন জনি কে এইচ, অপু আমাদের সাথে রয়েছেন, তাহমিদ আমাদের সঙ্গে রয়েছেন মতিঝিল থেকে, এছাড়া রয়েছেন আমাদের সাথে নাজির নাজিউর সহ আরো অনেকে। তো আজকে আমি একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে যে আমাদের মানে এর পরে আমাদের আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটি আসলে একটা অডিও ক্লিপ, সো সেটাও আমি প্লে করছি আপনাদের জন্য, সো কথা না বাড়িয়ে সেটা প্লে করে দেবো। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, SMS করার জন্য ধন্যবাদ, ফেসবুকে কমেন্ট করার জন্য ধন্যবাদ, আমাদেরকে শোনার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ, আর সবচেয়ে বেশি ধন্যবাদ যারা ঘটনা পাঠাচ্ছেন বারবার করে তাদেরকে। এবং আশা করছি চমৎকার চমৎকার সব ঘটনা আপনারা পাঠিয়ে দিবেন আমাদেরকে, এবং ফেসবুকে নয়, আমাদেরকে ইমেইল করলে আমরা সবচেয়ে বেশি আমাদের হেল্প হয়, সো আমাদেরকে ইমেইল করবেন, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে ভূত FM @radiofurti.fm, হুইচ ইজ BH
otfm@radiofoat.fm. লাস্ট সানডেতেও আমরা শো করেছিলাম, সো এবারে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসলাম মাঝখানে করার ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই তো সেদিনই করলাম, আবার আজকে করছি, অ্যান্ড এটা খুবই ভালো একটা ফিলিং। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস, অ্যান্ড কথা হবে আবার আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, তবে তার আগে একটা অডিও ক্লিপ শুনবে আপনারা। টাটা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব। আমি ছোটবেলা থেকেই আমার আশেপাশে অনেক কিছু জিনিস অনুভব করতে পারতাম, যেমন কিছু চোখ, অনেকগুলো চোখ, সেগুলো সচরাচর মানুষের হওয়ার কথা না, মানুষের চোখের চাইতেও সাইজে একটু বড়, এবং কিছু আকৃতি মানুষের আকৃতি না, কিছু কিছু জন্তু জানোয়ার বা কার্টুন শেপের কিছু দেখতে পাইতাম। এইগুলো দেখে আসলে ছোটবেলায় ভয়ই পাইতাম, কিন্তু অনেক ঝাড় ফুঁক দেওয়ার পরেও এগুলো আসলে কোনো লাভ হয় নাই, ধীরে ধীরে এগুলোর সাথে আমি অভ্যস্ত হয়ে যাই। সমস্যা শুরু হয় আমার যখন 10-11 বছর, তখন থেকে আমরা তখন নোয়াখালীতে থাকতাম বাবার চাকরি সুবাদে। তো ওই সময় আমি অন্যান্য আমাদের মানে সমবয়সী যে ছেলে মেয়েদের থেকে একটু বড় হয়ে যাই, মানে এখন আমি যে সাইজে আছি ঠিক তখনই আমার 12 বছর বয়স, তখনই আমি অনেক বড় শুরু হয়ে যাই। তো পাশের আন্টিরা বলে আম্মুকে যে আপনার ছেলেকে দেখে রাখেন, নজরে রাখেন, মানুষের কোন নজর লাগতে পারে। তাছাড়া নোয়াখালীতে আবার একটু ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সিটা বেশি ছিল, সবাই মানে অনেক মানুষই আছিল যারা ব্ল্যাক ম্যাজিক করত। তো আম্মু কথাগুলো আমলে নেয় নাই, যে আমরা বিদেশের লোক, আমরা ঢাকার লোক, এখানে আসছি নোয়াখালীতে, আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করতে যাবে। তো যাই হোক, তার কিছুদিন পরে 6-1 বছর পরে এই দেখা গেলো আমি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যাই, খুবই অসুস্থ, মানে বাঁচা মরা দা এরকম একটা অবস্থা, বাঁচা দায় হয়ে যায়। আমার জীবন খুবই মানে কি বলবো, বিঘ্নে খুবই কষ্ট হয় আমার আসলে জীবন ধারণ করতে। তখন তো এক পর্যায়ে এমনও হয়ে গেছে যে বাবা মা মনে করছে যে ছেলে আর বাঁচবে না, যে কোনো মুহূর্তে মারা যাবে। তো এইভাবে অনেক চিকিৎসা চলতে থাকে। তো কিছুদিন পরে হঠাৎ করে দেখা গেছে আমি বসে রয়েছি বিছানার মধ্যে বসে আছি, হঠাৎ করে আমার আশেপাশের মানে চারপাশের আবহাওয়াটা যেন কেমন হয়ে গেল, হঠাৎ করে খুব গরম। ভালো করে তাকে দেখে আমি এক মরুভূমির মধ্যে দাঁড়িয়ে গেছি, কিন্তু আমি আসলে ভাবতে পারতেছিলাম না, কিছুক্ষণ আগে আমি বাসায় ছিলাম, এখন মরুভূমিতে কিভাবে আসলাম। যাই হোক, আমি আমার সামনে দেখতে পাইতেছিলাম যে অনেকগুলো কাটা তার দিয়ে অনেকগুলো রাস্তা তৈরি করা, রাস্তা আঁকা, রাস্তাগুলো আঁকা বাঁকা, তার সামনে কিছু দূরেই একটা বিশাল দরজা, বিশাল দরজা, এরকম দরজা আসলে মনে হয় না যে কেউ কারো জীবনে দেখছে। দরজার সামনে একটা লোক কালো কাপড়ে, বিশাল বড় একটা লোক, একটা বাঁকা লাঠি হাতে দাঁড়িয়ে গেছে। তো কিছু মাছের বাজারে থাকলে যেরকম আসলে কিছু শব্দ পাওয়া যায়, বিভিন্ন কারো শব্দ কিছু বোঝা যায় না, ঠিক সেরকমই দেখা গেছে যে আমি আমার কানে কিছু শব্দ আসতে লাগলো, অনেকগুলো শব্দ, কিন্তু আসলে কিছু স্পষ্ট শুনতে পাইতেছিলাম না। এখান থেকে দুইটা শব্দ আমি শুনতে পেয়েছিলাম। প্রথমটা হলো যে রাস্তা ধরে সোজাই গিয়ে যা, দরজা পার কর, আল্লাহর কাছে পৌঁছে যাবি, আর যদি পার হতে না পারিস তাহলে ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। এটা শোনার পরে স্বাভাবিক আমি একটু খুশি হলাম যে দরজা পার করলে আল্লাহর কাছে যাব। তো আমি খুব দ্রুত মানে হাঁটতে থাকি, হঠাৎ কোথা থেকে এক দমকা হাওয়া আসে আমাকে মানে উড়িয়ে অন্য সাইডে নিয়ে যায়। তো ওইখান থেকে আমার সামনে দেখা গেছে যে অনেকগুলো রাস্তা হয়ে যায়, যে আসলে অরিজিনাল রাস্তা কোনটা সেটা আসলে নির্ণয় করতে পারতেছিলাম না। এই অবস্থায় খুব অস্থির লাগে, আমি দৌড়াতে থাকি রাস্তাগুলোর দিক থেকে, কিন্তু রাস্তাগুলো আমার দিক থেকে অনেক দূরে সরে যায়। তো এই অবস্থায় হঠাৎ করে জ্ঞান ফিরে, জ্ঞান ফিরলে আমি দেখতে পারি যে আমি আমার রুমে নাই, আমি আছি হাসপাতালের বেডে, আমার হাতে স্যালাইনে সুই ফোটানো আছে, মুখের মধ্যে অক্সিজেন মাস্ক। অক্সিজেন মাস্ক খোলার পর আম্মুকে বললাম, ও বললো যে না, আমি নাকি 3 দিন ধরে অজ্ঞান অবস্থায়, বাসায় অজ্ঞান অবস্থায় ছিলাম। তো এইভাবে হাসপাতালে আনার পরে ডাক্তার বলে যে আমি টোটালি অজ্ঞান হয়ে গেছি, হয়তো বা জ্ঞান যদি ফিরে তাহলে ফিরলো, যদি 72 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে, নাহলে দেখা গেছে যে আমাকে কোমায় চলে গেছি, এরকম একটা সিদ্ধান্ত নেবে তারা। তো যাই হোক, আম্মুকে আমি ঘটনাটা বলি যে আমি এরকম এরকম দেখলাম। তো আম্মু এক হুজুরের কাছে গেলো, যাওয়ার পরে উনি বললো যে আমার উপরে কেউ কেউ আর কি ব্ল্যাক ম্যাজিক করছে। তো ও একটা কথা খুব বলতে ভুলে গেছে যে এর মধ্যে কিন্তু আমি কিছু জিনিস দেখতে পাইতাম স্পেশাল, এটা আমি আগে দেখিনি কখনো। একটা লোক, বড় বিশাল একটা লোক, আলখাল্লা পরা, তার পা দেখা যেত না, মেঝে পর্যন্ত কাপড়ে ঢাকা থাকতো, উচ্চতায় হবে 9-10 ফিট, হচ্ছে একটা বিশেষ ধরনের দায়, দাতা আমি আসলে জীবনে কোনোদিন দেখি নাই, কোনো বই পুস্তক বা কোনো ছবিতেও এইগুলো দেখি নাই। তো দাতা নিয়ে আমাকে মারতে আসতো, খুব দিতে আসতো। তো এটা আমি একা থাকলেই আমার সাথে আমার সামনে উনি আসতো, কিন্তু কেউ আসলে কি আমার পাশে আসলে উনি চলে যেত। আমি চিৎকার করতাম, ভয় পাইতাম, আমার ভয় জ্বর এসে যেত, এরকম অবস্থা। কিন্তু তাকে আসলে কেউ কোনোদিন দেখে না। তো যাই হোক, ওই হুজুরকে বলার পরে হুজুর বললো ব্ল্যাক ম্যাজিক করছে, সে মাটিতে কিছু দাগ কাটলো, আমাকে কিছু পানি করে দিল, কিছু ঝাড়ফুঁক দিল, দিয়ে বললো যে বাসায় যান। আমাকে বললো বাসায় যান, বাসায় যেয়ে দেখেন যে ঘরের কোনো না কোনো জায়গায় তাবিজ আছে। তো যাই হোক, আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমরা তাবিজগুলা তাবিজ খুঁজতে খুঁজতে লাগলাম। খোঁজার পরে অনেকক্ষণ পরে আমার ওই স্কুল ব্যাগের মধ্যে এক কোনায় তাবিজটা সেলাই করা ছিল, তো কাগজে বাঁধানো। ওই কাগজটা বের করার পরে ওখানে ডাল চাল, তারপরে ছোট হয়তো চামড়া বা মাংস এরকম জাতীয় ছোট কিছু ছিল, তারপরে অনেকগুলো পোকামাকড়, মানে ওগুলো পচে ওইখানে পোকা ধরে গেছে এরকম অবস্থা। ঠিক ওই সময় কিন্তু আমার ওই অবস্থা ছিল যে আমি পড়ালেখা আমার টোটালি ধ্বংস, আমি টোটালি বিছানায় পড়ে থাকতাম, বাইরে যেতে পারতাম না, সে মানে সাধারণ জীবনের থেকে বাইরে চলে গেছিলাম। যাই হোক, তারপরে থেকে আমি তাবিজটা হুজুরের কাছে নিয়ে পড়ে উনি তাবিজটা রেখে দেন, রেখে বলে ঠিক আছে এরপরে এই ধরনের সমস্যা হবে না। তো তারপরে আমি আর ওই যে ডাল আর লোকটাকে দেখতে পারি না, সে আমাকে মারতে আসে না। কিন্তু হয় নতুন ঘটনা, ঘটনাটা হলো যে আমি স্বপ্নে যাই দেখি তার কিছুদিন পরে তার সত্য হয়। যেমন দেখা গেছে যে ওই সময় আমাদের ফ্যামিলি সম্পর্কে বা আমার ভবিষ্যতে, যেমন আমার ওয়াইফ সম্পর্কে আমি যা যা বলছি, যে বয়সে আমার বিয়ে হয়েছে সে বয়সে আসলে বিয়ে হওয়ার কথা না, তারপরে বিয়েটা হয়েছে যে বয়সে ওই সময়কার কথা, আমার ওয়াইফ কিরকম দেখতে হবে বা তার মানে সব ধরনের কথা আমি বলতে পারতেছিলাম। তো এরকম অনেক কিছুই আমার ফ্যামিলিতে আমি বলি। এখনো দেখা গেছে যে আমি অনেক ধরনের কথা যেটা আমি অগ্রিম বলে দিতেছি যে জিনিসটা ভালো হবে বা খারাপ হবে, তো এরকম আমি স্বপ্নে দেখি। আমি কিন্তু মানে জাগা অবস্থায় জাগনা অবস্থায় আমি এগুলো বলতে পারি না, স্বপ্নে যদি কিছু দেখি ভালো হোক খারাপ হোক আগে বললে সেটা কিছুদিন পরে সেই জিনিসটা হবে। তো ওই জিনিসটা আমি ঠেকাইতে পারি না, যদি খারাপ হয় তাহলে আমি সেটা ঠেকাইতে পারি না, সেটা হবে আর ভালো হলে তো হবে। এটাই আমার আসলে সারা জীবন চলতে থাকে। একটা জিনিস যেটা যে আমি অন্য কিছু দেখতে পাই না, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি যে আমার আশেপাশে 8-10 জন লোক সবসময়ই থাকে, সেটা আমি একা থাকলে আমি অনুভব করি, যার কারণে কিন্তু আমি আসলে একা কোনো সময় থাকি না, আমার পাশে কেউ না কেউ থাকে। তো একটা জিনিস হচ্ছে যে আমার সবচেয়ে বড় সমস্যা যে আমার সবসময় কোনো না কোনো বিপদ আমার পিছন তাড়া করে। বিপদ বলে এমনই যে একবারে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা, অনেক ধরনের ঘটনা, অসুখ বিসুখ যাই হোক, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের জিনিস যে প্রত্যেক সময় আমার কাছে কিছু না কিছু তাড়া করে। এইভাবেই আসলে বিভিন্ন বিপদের সম্মুখীন হইতে হয়েছে, এইভাবে আমার জীবন তাড়িয়ে দিতেছে। আরো অনেক ঘটনা আছে আমার জীবনে যেগুলো আমি পরে যদি স্টুডিওতে আসতে পারি সময় করে, বা আমি আপনাদের সাথে শেয়ার করব। সব লিসেনারদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।